তুরস্কে ভয়ঙ্কর ভূমিকম্পের খবর তখনও মানুষের মুখে মুখে। অনেকে বলেছিল কিয়ামতের আগে বড় বড় পরীক্ষা আসবে। কেউ কেউ হাদিসের কথাও বলছিল। পৃথিবীটা একটা অদ্ভুত হয়ে উঠেছিল সবার কাছে। ঠিক সেই সময়ে কিছুদিন পরের ঘটনা, 2024 সালের দিকে আব্বা মারা যাওয়ার পর থেকে আমাদের জীবনে অনেক কিছু বদলে গেছে। বড় ভাই বাইরে কাজ নিয়ে ব্যস্ত থাকে সবসময়, বাসায় কম থাকে, কিন্তু আমি যেন ঠিক স্বাভাবিকই হতে পারছিলাম না। আব্বা মারা যাওয়ার পর থেকেই একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। আব্বার কাছে নাকি অনেকগুলো এন্টিটি আসত। এটা আমরা ছোটবেলা থেকেই শুনতাম, আমি দেখতাম, আমি বুঝতাম। আব্বা এসব ব্যাপারে কখনো গর্ব করতেন না, বরং বলতেন এগুলো নিয়ন্ত্রণে না থাকলে মানুষ শেষ হয়ে যায়। কিন্তু আব্বা চলে যাবার পর মনে হচ্ছিল সেই অদৃশ্য জিনিসগুলো আমার পিছু নিয়েছে, আমার আশেপাশে ঘুরছে। এটা 2024 কোন একটা রাত হবে। ওদিন আমি অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছিলাম না। ঘড়িতে তখন রাত প্রায় দুটা, বাড়ির ভেতর তখন নিস্তব্ধতা, কিন্তু আমার বুকের ভেতর কেমন যেন একটি অস্বস্তি অস্বস্তি ভাব লাগছিল। এটা নতুন কিছু না, আব্বা মারা যাবার পর প্রায় সময় আমার এমন হতো। রাত মনে হলে মনে হতো কে যেন আশেপাশে হাঁটছে, ফিসফিস করছে। আমি উঠে বাইরে বের হলাম। শীতের রাত, কুয়াশা পড়েছে হালকা হালকা। আমাদের বাড়ি থেকে কবরস্থানটা খুব বেশি দূরে না, আবার আমাদের বাড়িটা এমন একটা জায়গায় যেখানে ঢাকা শহরের গরম লাগলেও এই জায়গাটায় শীত আসার আগেই হালকা ঠান্ডা লাগে শুরু করে। আমি হাঁটতে হাঁটতেই কবরস্থানের কাছে চলে গেলাম। এটা আমি প্রায়শই করি, ঘুম না আসলে আমি হাঁটি। আমার হাঁটতে হাঁটতে অন্য কোথাও যেতে ভালো লাগে না, মনে হয় একটা ডেস্টিনেশন আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে, আমি সেখানে যাই, আমার সেই ডেস্টিনেশনে যাই, যেখানে প্রায় সময় আমার সাথে আব্দুর রব সাহেবের দেখা হতো। যাই হোক, কবরস্থানের গেটটা অর্ধেক খোলা ছিল। ভেতরে ঢুকতেই কেমন একটা ঠান্ডা বাতাস আমার শরীরে এসে লাগল। এটা আমার প্রায় সময়ই মনে হয়, চারিদিকে নীরবতা লাগে এবং নীরব থাকে ওই সময়টায়। আমি ধীরে ধীরে আব্বার কবরের দিকে হাঁটছিলাম। সত্য কথা বলতে কবরস্থানের গেট বন্ধ ছিল, কিন্তু আমি আমাদের এই এলাকাতে এই কবরস্থানে ঢোকার জন্য কবরস্থানের একটা কর্নারের দেয়াল একটা ভাঙা ছিল, সেটা ঠিক হতো না এবং সেদিক দিয়ে প্রায় সময় লোকজন যাতায়াত করত। কি ধরনের লোকজন আপনাদেরকে বলতে বাকি নাই, বর্তমান সময়ে কবরস্থানের ভেতরে মানুষের আর সেই ধরনের ভয় কাজ করে না। সব ধরনের অনৈতিক কাজগুলো কবরস্থানের ভেতরেই হয়। কবরস্থান যেমন সবচেয়ে সেফেস্ট প্লেস আমরা বলি, আবার ঠিক তেমনি ভাবে বর্তমান যুগের সাথে কবরস্থানের কোনো মিল নেই। আগে মানুষ কবর দেখলে ভয় পেত, এখন মানুষ কবর দেখলে নেশা করে। দূর থেকে একটা কুরআন পড়ার শব্দ পেলাম, আমি থমকে গেলাম। আমি এর মধ্যে বহুবার এসেছি, বহুবার যাতায়াত করেছি, কিন্তু আমি কখনো আমার বাবার কবরের কাছে বা আমাদের কবরের আশপাশে কখনো কুরআন পড়ার শব্দ পাইনি। আব্দুর রব সাহেব পেয়েছিলেন, আমাকে বলেছেন, কিন্তু আমি পাইনি। আমি থেমে গেলাম। কবরস্থানে এই সময় এমনিতেও কেউ আসে না, আর অত রাতে কেউ কুরআন পড়বে বলে আমার মনে হয় না। আসছিল শব্দটা আব্বার কবরের পাশ থেকে। আমি এগুচ্ছি, ভয় লাগছিল না, কিন্তু বুক কেমন জানি একটি ধকধক টাইপের বলে আমার হার্ট বিটটা বেড়ে গেছিল। ধীরে ধীরে একটু সামনে এগিয়ে গেলাম, দেখলাম জিনিসটা দেখার আগেই শরীর কাঁপা শুরু হয়ে গেল। কবরের পাশে একজন বসা, আব্বার ঠিক কবরের বাম পাশে, খুব শান্তভাবে কুরআন তেলাওয়াত করছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল আব্বা, খুব পরিষ্কার যদি দূর থেকে কেউ আব্বার পেছনটা দেখে তাহলে আব্বাকেই মনে হবে। আমার কাছে আব্বাকে দেখে আব্বাই মনে লাগছিল, একই ভঙ্গি, একই ভাবে বসে বসে আছে। এক মুহূর্তের জন্য আমি বলে ফেলছিলাম আব্বা, কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ল আব্বার কথা। আব্বা বলেছিলেন আমি মরার ভয় পাই না। তোরাও মরার ভয় পাইস না, ওস্তাদরা আসতে পারে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আমি বুঝে গেলাম এটা আমার আব্বা না, এটা হয়তো সেই ওস্তাদদের মধ্যে কেউ একজন যারা আগে আব্বার কাছে আসত, যারা আমার পিছু নিয়েছে, আমার পেছনে করে আমাকে ধরতে চায়। আমি দূর থেকে জিয়ারত করার চেষ্টা করলাম, সামনে এগোলাম না, এসব জায়গায় আমাকে আর ভিড়তে ভালো লাগে না। মুখের ভেতরে একটা ভয় কাজ করছিল, আবার আব্বাকে দেখে আব্বার কবরটা ছেড়ে চলে যেতেও মন চাইছিল না। আমি দূর থেকেই ফিসফিস করে বললাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আব্বার জন্য দোয়া করলাম, কুরআন পড়ার শব্দটা তখনও আমি পাচ্ছি। এরপর আর পেছনে তাকাইনি, ধীরে ধীরে কবরস্থান থেকে বেরিয়ে আসলাম। আমার বড় ভাই বলে, যা হবার তা হয়েছে, আল্লাহর ইচ্ছায় হয়েছে। এবং আমি দেখি সে নিজেকে বেশ ব্যস্ত রাখে, কিন্তু আমি না রাতগুলোতে ঘুমোতে পারি না, ভয় অস্থিরতা আমার সবসময় কাজ করে। আমি কবরস্থানের কাছে চলে যাওয়ার জন্য চেষ্টা করি, কখনো দূরে দাঁড়িয়ে থাকি, এবং সেদিনের পর থেকে প্রায় সময় ওই গেটের সামনে দাঁড়ালো আমার কাছে মনে হয় কেউ কবরস্থানে কোরআন পড়ছে। যাকে সে কথা, 2025 সালের কথা বলি, আব্বা তো অনেকদিন যাবত হয়ে গেল মারা গেছে। আমি বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলাম, আকাশটা তখন থেকেই ভারী ছিল। কিছুক্ষণ পর শুরু হল মুষলধারে বৃষ্টি, রাস্তা প্রায় ফাঁকা হয়ে গেছিল, ছাতা ছিল কিন্তু বাতাস আর বৃষ্টিতে সেটা কোনো কাজে আসছিল না। আমি তাড়াতাড়ি হাঁটছিলাম, হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ এসে আমার চোখ চেপে ধরল। আমি একটি কথা বলি, আমি মাঝখান দিয়ে কিন্তু বেশ কয়েকটি কাজে আব্দুর রব সাহেবের সাথে গিয়েছিলাম, যাই হোক সেটা আমি কন্টিনিউ করতে চাই না, কারণ সেখানে বেশ কিছু মিসহ্যাপ হওয়ার কারণে আমি সেগুলো মনে করতে চাই না। কিন্তু প্রতিদিনের ভয় আমাকে প্রতিদিনই ধরে বসে, ভয়গুলোর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসেনি। আমি ভয় পাই, আমি প্রতিদিন ভয় পাই। যাই হোক, মনে হলো পেছন থেকে কেউ আমাকে আমার চোখটা চেপে ধরল। আমি কিছু বুঝে ওঠার আগেই চোখ পুরো ঢেকে গেল আমার। আমি হাত দিয়ে সরাতে চাইলাম, কিন্তু শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। এরপর কতক্ষণ কেটেছে, কত দিন কেটেছে আমি জানি না, মনে হলো আমার যখন চোখ খুলেছে ওই সময় আমার ওই স্প্যানটা বেশ অনেক দিনের। চোখ খুললাম, আমি বুঝতেই পারলাম না আমি আসলে কোথায়। অন্ধকার একদম চারপাশ, কিন্তু সেই অন্ধকারের ভেতরেও কেমন একটা অদ্ভুত ভালো লাগা ছিল, আলো ছিল। এই আলোটা এমন যে এটা আলোটা আছে আবার নেই। আমি সামনে তাকাই, দেখলাম বিশাল একটা কাফেলা আমার দিকে এগিয়ে এসেছে, বড়, বেশ বড় কাফেলা, মনে হচ্ছে অনেক মানুষ আছে, মানুষের অবয়ব আছে। আবার মনে হচ্ছে না, অল্প কয়েকজন মানুষ। যত কাছে আসছে মনে হচ্ছে না কাফেলাটা বেশি বড় না। আমি দেখলাম একটা খাটিয়া, পুরো খাটিয়াটার সবুজ গিলাফে ঢাকা, খাটিয়াটার হাতলগুলো দেখা যাচ্ছে না, কিন্তু সেটার আকার আমি আসলে বোঝাতে পারবো না, আমি জীবনে দেখিনি। খাটিয়াটা এত লম্বা ছিল যে ঠিক মতো মাপা কঠিন, আমার আন্দাজে 50-60 ফুট তো হবেই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এত বড় খাটিয়া মাত্র চারজনই কাঁধে নিয়ে এসছে, সংখ্যা মানুষ খুবই কম। আমি বুঝতে পারছি আমার সাথে খুব স্বাভাবিক কিছু ঘটছে না, কারণ আমি এসব ব্যাপারে বেশ অভ্যস্ত। আমার পাশে আশপাশে কিছু ঘোরাফেরা করছে সেটা আমি টের পাচ্ছি, এবং সেটা আসতে শুরু করছে সামনাসামনি সেটা তো বলতে বাকি নাই। তবুও খাটিয়াটা যেন কোনো কষ্ট ছাড়াই এগিয়ে যাচ্ছে। অদ্ভুত একটা গন্ধ, এই গন্ধটা খুবই ডিফারেন্ট। আমি জানি না সবাই, খুব সুন্দর আতর, কড়া আতর না, মানে লাইট আতরের টাইপের একটি গন্ধ আমি পাচ্ছিলাম। সেই গন্ধটা এতটাই সুন্দর ছিল যে আমার শরীরটা কাঁপছিল, মনে হচ্ছিল আমি একটা নেশার মধ্যে পড়েছি। আমি বুঝে উঠতে পারছিলাম না কেন এই নেশাটা আমার লাগলো। আমি নিজে ওদের সাথে হাঁটা শুরু করলাম, মনে হচ্ছিল আমি একটা রোবট, আমাকে কেউ কন্ট্রোল করছে। যদি কোনো সাধারণ মানুষ আমাকে তখন দেখত, তখন মনে হতো আমি যেভাবে হাঁটছি স্বাভাবিক না, এবং আমি একা একা হাঁটছি, আমার পাশে কেউ নেই। অদ্ভুত কাফেলা, কালেমার শব্দ পাচ্ছি। হাঁটার সময় আমি একটা শব্দ শুনতে পাচ্ছিলাম, সেই কালেমার শাহাদাত পড়ছে সেটা সাধারণভাবে পড়া না। এটা মনে হচ্ছিল কেউ কান্না করছে আর বিকট শব্দে কালেমা পড়ছে। চারিদিকে প্রতিধ্বনি হচ্ছিল, আমার বুক কাঁপছে। হঠাৎ কেউ একজন আমার সামনে এগিয়ে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। অন্ধকার, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি কাঁপা গলায় বললাম, আমরা আসলে কোথায় যাচ্ছি? এই অন্ধকারের মধ্যে তার দৃষ্টিটা এতই তীক্ষ্ণ ছিল, মনে হচ্ছিল সে আমার দিকে তাকে খুব রাগান্বিত স্বরে বলল, আমার নাম সারাফিয়েল। নামটা কি শুনেছেন আগে কখনো? আমি বললাম, না, আমি এই ধরনের নাম কখনো শুনিনি, অদ্ভুত নাম। সে আবার বলল, এই নাম তোমাদের দুনিয়ার নাম না। আমার গাটা শিউরে উঠল, মনে হলো যে দুনিয়া হয়ে আলাদা হয়ে গেছে, আমাদের একটা দুনিয়া, তাদের একটা দুনিয়া, সেটা তিনি বোঝাতে চাইলেন। সে বলেছে, আজকের এই দিনে তোমার আব্বা ইন্তেকাল করেছে। আমার বুকটা ধক করে উঠল। সে বলল, আমি আমি বুঝাতে চাইলাম মানে কি। সে বলল, তাদের যে ডেট, সেই ডেট অনুযায়ী আজকে আমার আব্বা ইন্তেকাল করেছে। সে আমাকে বলল, আমি তোমার আব্বার কাছে আসতাম, আমি তার অনেক বড় ভক্ত। ওই সময় আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, গলা শুকিয়ে যাচ্ছিল। তাকিয়েছিলাম শুধু তার দিকে, তাকিয়ে থাকা ছাড়া কোনো অপশনই ছিল না। আবার তাকিয়েছিলাম, সেটা যদি আপনাদেরকে বোঝাতে চাই সেটা আমি বোঝাতে পারবো না। আমি অন্ধকারে তাকিয়ে আছি, কোথায় তাকিয়ে আছি আমি জানি না, কিন্তু আমি মনে হচ্ছিল আমি কোথাও তাকিয়ে আছি। বিশাল কবর। কাফেলাটা তখন একটা জায়গায় থামল, সেই জায়গাটায় কবর খোঁড়া হচ্ছে, এবং সেই কবরের আকার, যেই লাশ আছে সেই লাশের আকার থেকে বেশ বড়। এত বড় কবর আমি দেখিনি। কবরের ভেতরে সুগন্ধি ছড়িয়ে দেওয়া হচ্ছিল, মনে হচ্ছিল কেউ গোলাপ জল ছিটিয়ে ছিটিয়ে কবরের ভেতর থেকে গন্ধ বের করে ট্রাই, সুগন্ধি বের করে ট্রাই করছে, ছড়িয়ে যাচ্ছে গন্ধটা। অন্ধকার চারিপাশে, পুরা জায়গাটা আলোতে ভরা, কোনো বাতি নেই তবু আলো আছে, কি আশ্চর্য। আমার ভয়ে আমি দাঁড়িয়ে আছি, শরীর কাঁপছিল। এই অ্যাক্টিভিটিস গুলো আমি আসলে বোঝাতে পারবো না। আমাকে সারাফিয়েল বলল, তোমার আব্বা আমাকে খুব সম্মান করতেন। এই বলে সে খাটিয়ার দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছিলাম না আসলে সে কি বোঝাতে চাইছে। এই বিশাল খাটিয়ার ভেতর কে আছে? আমি জিজ্ঞেস করলাম, কে এখানে? সে একটু হাসলো, বলল, সবকিছু বলতে হবে? তুমি দুর্বল, তোমার বুক ধর থক করছে। সে ধীরে ধীরে বলল, যাদের মন নরম তাদের কাছে পৌঁছানো কিন্তু সহজ। আমার হাতটা ঠান্ডা হয়ে গেল। দেখছি অন্ধকারের ভেতরে সেই বিশাল খাটিয়াটা খুব আলোকসজ্জার সাথে সাথেই ধীরে ধীরে নিচে নামানো হলো। আমার কাছে মনে হলো আমার চোখের ভেতরে একটা অদ্ভুত শক্তি দিয়ে দিয়েছেন তখন আল্লাহ। চারজন খুব সহজেই সেটা কবরের ভেতরে রাখল। আমি অবাক হয়ে দেখছি, এত বড় একটা জিনিস চারজন মানুষ এত সহজে নামিয়ে ফেলল। অবয়ব্য মানুষেরই অসম্ভব, কিন্তু কিছু জায়গায় সম্ভব। গিলাফটা একটু নড়ল, আমি পেছনে সরে গেলাম, মনে হচ্ছিল ভেতর থেকে কেউ নড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ভেতরে কে? সারাফিয়েল আমার দিকে সরাসরি তাকাল, চোখ অদ্ভুত করে বলল, যাকে তোমরা ভয় পাও। আমার বুকের ভেতর তখন কি জানি হচ্ছে আমি জানি না, মনে হচ্ছিল এখনই হার্ট বিট অনেক বেড়ে আমি অজ্ঞান হয়ে পড়ে যে স্ট্রোক করব। অন্ধকার বাতাস তখন বইতে শুরু করল। আমার কাছে মনে হলো আলোটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কান্নার শব্দ আমি খুব জোরে শুনতে পাচ্ছি, এও শুনতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ। মনে হচ্ছিল সেই শব্দ পুরো আকাশে ছড়িয়ে পড়ছে, কালেমার এত পাওয়ার, মনে হচ্ছিল আলোকিত হয়ে গেছে সবকিছু। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলছি। হঠাৎ আমার কানে একটা শব্দ আসল, হুজাইফা। আমি চোখ খুললাম, খুব সুরেলা ভাবে আমার নামটা কে জানি ডাকল। আমি দেখলাম আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, বৃষ্টি তখনও পড়ছে, আমি একা। চারিদিকে কেউ নাই, কোনো কাফেলা নাই, কোনো কবর নাই। আমি হা পাচ্ছি, এই রাস্তাটা আমি চিনি না। মনে হচ্ছিল সবকিছুই একটা স্বপ্ন। এই জিনিসটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমার হাতে সেই কাফেলার সুগন্ধ বা সুগন্ধি লেগেছিল। বাসায় ফিরব, কিন্তু বাসা কোথায়? রাস্তা তো চিনছি না। মা সবাই নিশ্চয়ই অদ্ভুত অবস্থায় আছে, সবাই নিশ্চয়ই আমাকে খোঁজ করছে। আমি চেষ্টা করছি সারাটা রাত আমার বাসা খোঁজার, কিন্তু আমি বাসা খুঁজে পেলাম না। আমি কোথায় আছি আমি জানি না, কিন্তু আশেপাশে আমি যাই শুনছি, আমি যার সাথেই যাকেই দেখছি, আমার কাছে মনে হচ্ছে না এই ভঙ্গিগুলো আমার আশপাশের মানুষের কারণ। আমি খুব অবাক হয়ে যাচ্ছি সবকিছুতে। আমার ফোনের নেটওয়ার্ক কাজ করছে না। মোবাইল ফোন আমার যে পকেটে ছিল সেটাতে কোনো নেটওয়ার্ক নাই। আমি এমন একটা জায়গায় আছি মনে হচ্ছে আমার নেটওয়ার্ক কেউ জ্যাম করে রেখেছে। পাচ্ছি না কোনোভাবে। আমি এ পাশ ও পাশ মোবাইল ফোন দিয়ে চেষ্টা করছি নেটওয়ার্ক কানেক্ট করা, কিন্তু কোনো নেটওয়ার্ক পাচ্ছি না। আমি যেই পাশ দিয়ে হাঁটছিলাম সেই পাশটা অনেকটা বিলের মতো একটি জায়গা। বিল বলতে জায়গাটা খালি ডোবার মতো। বাম পাশে দোতলা দোতলা কয়েকটা ঘর বাড়ি আমি পাশ পার করছি। একটু সামনে যেয়ে একটা খাম্বা দেখলাম যেটা ল্যাম্পপোস্ট তখনও জ্বলছে। হাতের ডান দিকেই মোড় নিতেই দেখলাম একটি হাসপাতাল। আমি যে জায়গায় আছি সেই জায়গাতে হাসপাতাল থাকবে জিনিসটা আমি চিন্তাও করতে পারিনি। হাসপাতাল নামটা হচ্ছে অ্যাপোলো হাসপাতাল। এখন অ্যাপোলো হাসপাতাল শুনে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে অ্যাপোলো হসপিটাল বাংলাদেশ না, এটা অ্যাপোলো স্পেশালাইজড হসপিটাল। আমি কাদাপাড়ায় আমার নিজেকে খুঁজে পেলাম। ফুলবাগান একটি এলাকা, কাদাপাড়া ফুলবাগান, কানকুর গাছি বলে, কলকাতাতে। আমি কিভাবে এখানে এসেছি আমি জানি না, কে আমাকে এখানে নিয়ে এসেছে আমি জানি না। বাড়ি যাবার পরিকল্পনা করার জন্য এখন আমাকে ওয়েট করতে হবে সকাল পর্যন্ত। ভয় পাচ্ছিলাম না, কেন জানি মনে হচ্ছে না আমি বাড়ি যেতে পারবো, ভয় পাচ্ছি না। কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে ওই সময় বাংলাদেশে ফেরাটা আমার জন্য বেশ কঠিন ছিল। বাংলাদেশের সাথে সম্পর্ক তখন বাংলাদেশের এই কলকাতা খুব খারাপ, বাট আমি সামহাও সেখানে এসেই ফেসেছি। যাই হোক, বর্ডার দিয়ে ক্রস করে সংক্ষেপে শেষ করছি। বাড়িতে আসার পর জানতে পারলাম আমি প্রায় মাস খানেক বাড়ির বাইরে ছিলাম। এটা দিয়েই শুরু করছি আপনাদের সবার সাথে। আমাকে আলিফ ভাই অনেক কষ্টে অনেক জোর করে বলেছেন কিছু লেখার জন্য। আমি লিখব, আপনাদের জন্য লিখব, আমার আব্বার জন্য লিখব। লেখা কষ্ট, এই যে আমি লিখছি আমার হাত মচকে যাচ্ছে, ডান বাম হচ্ছে, আমি পারছিলাম না লিখতে। কিন্তু আলিফ ভাইয়ের অলমোস্ট জোরাজোরির কারণে আপনাদের কাছে এই ছোট দুটো কথা বলতে এসেছি। হয়তো এটাই শুরু, অনেক কথা বাকি, অনেক কিছু বলার বাকি। রেফায়েত সাহেব অনেক পরিচিত ছিল আপনাদের কাছে, আপনাদের ভালোবাসার কারণে রেফায়েত ভাই আজও আমার ভেতরে, আপনাদের ভেতরে জীবিত। আমার বাবা কিন্তু খুব বড় সেলিব্রিটি না, কিন্তু রাস্তাঘাটে প্রতিমধ্যে যখন আমার বাবার নাম কেউ শোনে, কিছু কিছু এলাকার লোকজন না আমাদেরকে জায়গা পেতে বসতে দেয়। হয়তো আমাদের এই এত বড় যোগ্যতা নাই সেখানে বসা, কিন্তু আমরা বসি, আমাদেরকে বসায় মানুষ আদর করে। যখন অনলাইনে আপনাদেরকে এখনো শুনি রেফায়েত ভাইয়ের কথা, যখন আলিফ ভাইয়ের ইউটিউব চ্যানেলে যে আমার আব্বার ঘটনাগুলো শুনি, মনের অজান্তেই চোখের পানি আমার কাছে আমাদের দুই ভাইয়ের চোখে চলে আসে। আমি আরো ডিটেলস আপনাদের অনেক কথা বলবো, আমি এখন বলতে পারছি না কারণ আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা হচ্ছে। এই ব্যথাটা সহ্য করবার মতো ব্যথা না, এই ব্যথাটা অনেকদিন যাবৎ থাকবে। আমি যে আপনাদের সাথে কথা বলছি এটার কারণেই থাকবে। আসবো, আমি ভয় পাই না এখন। ভয় লাগলেও সেটাকে ভেতরে ভেতরেই রেখে দিই। ভয়টা আমার একটা কবিতার বইয়ের মতো, আমি পড়লাম, পড়া শেষ হলে বইটা বন্ধ করে দিই। আমার জন্য দোয়া করবেন সবাই। আমি কোনো কথা বানিয়ে স্ক্রিপ্ট করে আপনাদেরকে বলে শোনাইনি, যা আমার ভেতর ঘটছে তাই শুনিয়েছি। এবং এতটুকু বলতে চাই, আলিফ ভাইকে পছন্দ করার একটা মাত্র কারণ হচ্ছে তিনি স্ক্রিপ্টেড কিছু বলেন না। স্ক্রিপ্টেড কিছু বললে সেটা শুনতে ভালো লাগে, কিন্তু সেটার মধ্যে সত্যতা থাকে না। মিথ্যা দিয়ে মানুষের মন জয় করা সহজ, কিন্তু সত্য কথা বিশ্বাস করানো কঠিন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হুজাইফা। আপনারা একটু আগে হুজাইফার ঘটনা শুনলেন। হুজাইফাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। নিজের জীবনের এত ব্যক্তিগত এবং অদ্ভুত অভিজ্ঞতা নতুন করে শেয়ার করাটা সহজ নয়। অনেক মানুষ এমন ঘটনা নিজের ভেতর রেখে দেয়। হুজাইফা সাহস করে আমাদেরকে বলছে, এজন্য আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। ভৌতিকতাতে আপনাদের সকলকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ। অনেক অনেক দিন পর আজকের এপিসোডের মাঝখানে আমি এভাবে শুরু করব, আমার আগের মতো প্রত্যেকটা জিনিস আমাকে নতুন করে মনে করতে হচ্ছে। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদকে সামনে রেখে আমরা সবসময় নতুন কাপড়, খাবার আর আনন্দের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলি, কিন্তু ঈদের পেছনে একটা সুন্দর শিক্ষা আছে, সেটা যদি আমরা মনে রাখি তাহলে ঈদের আনন্দ আরো গভীরভাবে বেড়ে যাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসেন, তখন তিনি দেখলেন মদিনার মানুষ বছরে দুটি নির্দিষ্ট দিনে আনন্দ উৎসব করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এই দুই ঈদ দুই দিন কিসের জন্য? তারা বলল, জাহেলিয়াতের সময় থেকে আমরা এই দুই দিনে আনন্দ করে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের সেই দুই দিনের পরিবর্তে তার চেয়ে উত্তম দুটো দিন দিয়েছেন, ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা। অর্থাৎ এই দুই ঈদ শুধু উৎসব না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ নিয়ামত এবং রহমতের দিন। এটা আবু দাউদ নাসাই থেকে এসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ঈদের দিনে কিছু আবিশ্বরীয় হাবশি লোক মসজিদে নবীতে খেলাধুলা করছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও দেখাচ্ছিলেন। এর মাধ্যমে তিনি বুঝিয়েছেন ঈদের দিন শুধু ইবাদত নয়, হালাল আনন্দ করার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমাদের ঈদের দিন। ঈদের দিনগুলো হলো খাওয়া, পান করা এবং আল্লাহর জিকির করার দিন। অর্থাৎ এই দিনগুলোতে আমরা আনন্দ করব, পরিবারকে সময় দেব, গরিবদের সাহায্য করব, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখব এবং এর আসল সৌন্দর্য বজায় রাখব। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈদের প্রকৃত শিক্ষা বুঝে পালন করার তৌফিক দেন। ফিরে আসি আজকের আলোচনা। হুজাইফার ঘটনা কিন্তু এখানে শেষ নয়। তার জীবনে এরপর আরো অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো আমাদেরকে তিনি শেয়ার করবেন। অনেকেই সে কাউকে কিছু বলে নিবেন, তার বড় ভাইও এসব ব্যাপারে জানে না, কিন্তু আপনাদের আমি শোনাব ইনশাআল্লাহ। এবার চারিপাশটা ভালো করে দেখুন, দেখুন একটু অন্ধকার করা যায় কিনা, একটু আলাদা করে পুকুরের ঘাটে বসা যায় কিনা, একটু আলাদা করে বাড়ির ছাদে যাওয়া যায় কিনা। অন্ধকারটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে এখনই ঘটনা শুরু করব। অন্ধকারটা ভালো লাগার সাথে সাথেই শুরু করব এখনের ঘটনা। জাহিদ ভাই ঘটনা পাঠিয়েছেন আমাকে এবং আমি হয়ে যাচ্ছি জাহিদ ভাই। প্রচন্ড বৃষ্টি, থমথমে অবস্থা। বৃষ্টি হচ্ছে, নেই বাতাস, নেই বিদ্যুতের ঝলক। আমার হাতে একটা শাবল, মাথা ঝিম ধরে আছে, আশপাশ কেমন যেন অদ্ভুত লাগছে, হয়তো চোখ ঝাপসা হওয়ার জন্য অপেক্ষা করছি কাদের আসার। কাদের আমির সাহেবের বহরের লোক, যে আমার সাথী। আমার সামনে একটা উঁচু ডিবি, এই ডিবি আজকে এটাকে খুঁড়তে হবে, এটা আমি একা পারবো না, আরেকজন লাগবে। যে আমাকে এখানে নিয়ে এসছে তাকেই লাগবে। আমাকে নিয়ে এসছে জুম্মন কসাই, ওই তো ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, বৃষ্টির ভেতর পড়ে কাত হয়ে শুয়ে আছে। ওকে উঠাতে যাব, কিন্তু সেই শক্তি আমি পাচ্ছি না। আবার আমি যদি ঢিবিটার দিক থেকে নজর সরিয়ে ফেলি সেখানে বিপদ, মারাত্মক বিপদ। মনে পড়ে যায় একটু আগেও সব ঠিক ছিল, হুট করেই কিছু ঘটনা ঘটল, পরিবেশ বদলে গেল। এই ঢিবির ভেতর যে আছে সে সুপ্ত, সে নিশ্চুপ, কিন্তু সে জাগ্রত। ওদিকে জুম্মন একটু শব্দ করল, মানুষ ব্যথায় যেভাবে কোকায় ওইভাবেই শব্দ করল। হুশ এসছে ওর, যাক ভালো হল অন্তত। কিন্তু আমি গার্ডে রয়েছি, যদি আমার চোখ সরে যায় সেই সুপ্ত জাগ্রত সত্তা বেরিয়ে আসবে। বন্দী দশায় ক্ষুধা তার লেগেছে অবশ্যই, পিপাসা আরো মারাত্মক, কারণ আমি তাকে দেখতে পাচ্ছি, বাস্তবে নয় কল্পনার ভেতর। আমার চোখ দেখছে সেই ডিবির ভেতর উল্টো কবরে বন্দী হয়ে আছে, তাকে আমি চলাফেরা করতে দেখছি। বৃষ্টির পানি সে কুকুরের মতো লিক লিক করে পান করছে, এদিক সেদিক তাকাচ্ছে, মানে আমি ভীষণ দেখতে পাচ্ছি। সে একটা বুড়ি, আমি তাকে এইভাবেই দেখছি, অপেক্ষা করছি কাদের জন্য। পাহারায় দাঁড়িয়ে আছি আমি, মনে পড়ছে আমার কয়েকদিন আগের কথা, যেদিন প্রথম আমাকে জুম্মন বলেছিল উল্টো কবরের কথা। খুব ভোর তখন, চোখ লেগে এসেছিল আমার, হঠাৎ আমি শুনি শূন্য আছড়ে পড়ি, বুক ডিপ ডিপ করছিল, চেহারা ব্যথা করছিল প্রচন্ড। আমার ঝাপসা চোখ, এটা ভিশন, আমি ভিশনে দেখছি, চারপাশ কুয়াশা, কুয়াশা মোড়া, এর মাঝে একটা ছায়ার মতো অল্প দাঁড়িয়ে আছে এমন ভাবে, আর কুয়াশা তার সাথে এমন ভাবে মিশে যাচ্ছে যেন সে নিজেই কুয়াশা তৈরি করে আবরণ দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। একটা অশনি শব্দ, এক অশনি কিন্তু ধীমে গতির শব্দ, মন্ত্রের শব্দ। পেছনে আরো কাদের কে যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে এরা মানুষ, এরাই মন্ত্র পড়ছে, এরাই যেন কাছে এগিয়ে আসছে, কিন্তু কুয়াশায় তা বোঝা যাচ্ছে না। বোঝা যায় কেবল তাকে, সেই নারী অবয়বকে যে নিজেই কুয়াশা দিয়ে আবরণে নিজেকে জড়িয়ে রেখেছে। আমি জেগে উঠলাম, শরীর কাঁপছে, নাকের ভেতর থেকে যেন গরম আগুন নিঃশ্বাস বেরোচ্ছে আমার, ঘুম আসছে না, কারণ ভীষণ দেখা মানে তা ঘটবে। ঠিক দুপুর বেলা ফোন আসে জুম্মন কষায়ের, সে বলল, ঘটনা ভালো না, ভালো না, উল্টো কবর দেখছি, বুঝছিস উল্টা কবর, ওই যে তোরে বারবার কইতেছিলাম না মাটির ডিবি দেখি, আমি মাটির ডিবিটার ভেতর উল্টা কবর দেওয়া এতদিন জানার চেষ্টা করছি, কিন্তু আজ জানতে পারছি উল্টা কবর, বুঝছিস উল্টা কবর, বুকের ভেতর, বুকের উপর কবর দিছে, পিসা উদাম করা, আবার কি জানি মারা আছে দেখলাম, পিঠের দিকে মনে হয় সোরা ঢুকানো, মানে অরে কবরের ভেতর উল্টা করে রাখছে, যাওয়া লাগবো, ওরে থামান লাগবো। আমি জায়গা খুঁজা পাইছি, এতদিন পাই নাই, এখন জায়গা পাইছি, চল আমার লাগে। কিন্তু আমি তখন ফোনে কথা বাড়াইনি, আমি বললাম না যাওয়া যাবে না। জুমন বলল, টাকা দেয়া দিমুনি, দুই মাস বাবা লাগবো না, তুই চল আমার লগে, তোরে ছাড়া আমি পারুম না। জাহিদ ভাই ফোন রেখে দেন, তিনি ঠিক করলেন বিকেলে দেখা করবেন জুমনের সাথে। সেই বিকেল গড়িয়ে দেখা হয় রাতে, সেক্টরের ভেতরে এক রাস্তায় তারা দুজন হাঁটতে হাঁটতে কথা বলছিলেন। জাহিদ ভাই প্রশ্ন করলেন, জানলি কিভাবে কবরের কথা, উল্টা কবর? জুমন বলল, হদিশ পাইছি আগেই, কিন্তু নিশ্চিত ছিলাম না রে, ইতিহাস আছে, উল্টা কবর যারে দিছে তারে উল্টা কবর দেওয়া ছাড়া আর উপায় ছিল না। শোন আমি কই, বহুত কাল আগের কথা, যেই কালে বোলা বানের পানিতে ভাইসা যায় সেই কালের কথা, পাহাড়ে তো বান বন্যা হয় না, পাহাড়ে মাটি খসে, আবার বেশি বৃষ্টি হইলে পাহাড় নিজেই কইরা যায়। সেই কালে পাহাড় এলাকায় এক জাত আছিল রে, ওই পাহাড়ের এক দেবের পূজা করত তারা, দেব নিরীহ শান্ত বলা যায়, ওই জাতের লোকজনই ছিল 20-22 জন, ওরা ছিল রেফুজি, বুঝছস নি, ওই যে অন্য দেশ থেকে আইসার পর থায়েতে থাকা শুরু করে তারা, যেমনে আমরা রেফুজি রাখছি, ওকে অনেক কষ্ট হয়েছে এখানে আসি, আবার আশপাশে কেউ নাই, মানুষ দিলিতা কম ছিল, তারা ঘাঁটি গড়ল সেখানে, মাটি আর শুকনা ফাঁদা লগে আরো কিছু দিয়ে বানাইল এক দেবের মূর্তি, তাদের পূজ্য দেব। এরা পাহাড়ে ভালোই ছিল, কিন্তু পাহাড়ে অশান্তি, এগোরও দলল শেষমেশ। এরা আবার নিজেদের ঘাঁটি এরা আবার বদলায় ফেলাইল, বাধ্যইল আর কি বদলাইতে। কিন্তু যাবার বেলা এরা সময় পায় নাই, দেবের মূর্তি সাথে নিয়ে যাওয়ার জন্য সময় পায় নাই। এই দেবের মূর্তি ওই জায়গায় অযত্নে পড়ে রইল। পরে বাঙালি পাহাড়ে মূর্তিটা পাইল, অনেক হাত ঘুরা সেই মূর্তি গেল এক নাস্তিকের ঘরে। নাস্তিক আবার বড় মাপের ইঞ্জিনিয়ার, শখ আছে ভালো, এইসব মূর্তি তো পাওয়া যায় না সহজে, লুকায় রাখার জিনিস। এখন পাওয়া গেলে লুকায় রাখি, বড় খরিদ্দার পাইলে বিক্রি হয়ে যায়। কিন্তু ইঞ্জিনিয়ার জানতো না মূর্তির লগে আবেশ আছে, যারা মূর্তি বসাইছিল তারা তো তাদের দেবকে আসন করাইছে মূর্তিতেই। ওই মূর্তিতে দুই হাতের তালু একত্র করে একটা পাতের মতো অবস্থা করছিল, ওইতেই নাকি তারা দেব বসত। বহু কাহিনী, ওই দেব যখন বসত তখন নাকি প্রদীপের আলো নিব্বা যাইত, আর সেই আলো হালকা হইয়া উইড়া যাইত। ওই উইড়া যায় দুই হাতের তালু এক করে সেই জায়গায় নাকি যায় ভাসত, নীল শিখার মতো হালকা আগুন বাতাসে টলমল করত কেবল। এই ঘটনা আবার সেই ইঞ্জিনিয়ার জানত না, মূর্তি লুকাইছিল বাথরুমের উপর ফাঁকা জায়গায়। রাতের বেলা ইঞ্জিনিয়ার নিজে দেখে আলো সাই সাই কইয়া ফাঁক দিয়া বাইর হয়ে আসে ওই ফাঁকা জায়গায়, দরজা ঢাকার দরজা দিয়া। সেই দরজা খুলে দেখে হাতের তালুতে নীল চাকি জানি জ্বলে। এরপর হইল আসল ঘটনা, সেই ইঞ্জিনিয়ার ধপাস করে পড়ল আর কোমরের হাড় ফাটল। এখন আর সে নড়তে চড়তে পারে না, ইঞ্জিনিয়ার হলো নাস্তিক। কিন্তু পরিবার মুসলমানটারে তরে কইতে বইলে গেছে, আর পরিবার শুধু মুসলমান। এখন নাস্তিক বিছানায় পড়ে রইল ঠিকই, কিন্তু সেই দেব নাস্তিকের উপর আসর করতে চাইল। ওই মূর্তি প্রথমবার নিজে নিজে নেমে আসলো, গড়ায় গড়ায় সে ইঞ্জিনিয়ারের ঘরে আসলো। ইঞ্জিনিয়ার তো বিশ্বাসই না, তাই ডরও নাই ভয়ও নাই। সেই মূর্তি ইঞ্জিনিয়ারের দিকে হাসি দিছে প্রথম রাইত, পরের রাইত সে নাকি তাকাইছিল ইঞ্জিনিয়ারের দিকে। ইঞ্জিনিয়ার প্রথম বিশ্বাস করেনি, পরের বারও করেনি। কিন্তু যেই তিন নম্বর রাইতে ইঞ্জিনিয়ার নিজ চোখে দেখল সেই মূর্তি, তার নিজের পালতু বিদেশি কুত্তার কাটা মাথা দুই হাতে লইয়া চাপতাছে, তখন তার হুশ আইছে। বিদেশি কুকুর, কুকুরটার মাথা টাইনা ছিপতাছে, কি অবস্থা! কারণ গলার নালি যেগুলা পেটে যায় সেগুলা ছিল, খুলি নাকি কামড় দিয়া ভাঙ্গিয়া ফেলছিল, চোখ বেরোয় আসছিল কুকুরটার। কিন্তু ইঞ্জিনিয়ার কাউরে ডাকতে পারতেছিল না, আতঙ্ক তো, আতঙ্ক কি করব বুঝতেছে না, হাত পা শক্ত হয়ে গেছে। সেই পর্যায়ে মূর্তিটা তার বুকে সইরা বসে, ওর বুকে মূর্তিটা বসল। মূর্তির চোখ থেকে যেন কান্নার পানি গড়ায় গড়ায় পড়তে লাগল। সেই মূর্তি যেন জীবন্ত, শ্বাস প্রশ্বাস নেয়, আর ভেতরে শব্দ হয়, কে জানি ডাকে, দূর থেকে মনে হয় কে জানি এমন ভাবে ডাকতেছে, শব্দটা আসতেছিল। মূর্তি হাত দুইটা জীবিত মানুষের হাতের মতো ধীরে ধীরে তার দিকে এগুতে লাগলো, তার গলা চিপে ধরার জন্য। মূর্তির চেহারা বদলে গেছে, মিষ্টি চেহারা থেকে রাগী চেহারা, অসুরের মতো চেহারা, মুখে অসুরের মতো হাসি, ঠোঁটের কোনা দিয়া লালা পড়তাছে, এমন অবস্থা। ইঞ্জিনিয়ারের গলা ধরল সেই মূর্তি, এরপর আর কোনো খবর নাই। সকালে দেখলো আসলেই কুকুরটা মরা, কিন্তু ওইভাবে না, মুইরা পুইরা আছে, কিন্তু কুকুরটা একদম সুস্থ ছিল মরার আগে। অবশ্য এই মূর্তি বাসা আনার পর থেকে কুকুরটা প্রায় সময় সমানে চিৎকার করত। এখন এত কথা কয়ে লাভ নাই, সলেক উদ্ধার করি। আমি জিজ্ঞেস করলাম কি উদ্ধার করবে, জুমুন বলল মূর্তি আমি দেখছি কই আছে, দূর পাহাড়ে নিজের জায়গা চলে গেছে সে, আমি দেখতে পাই তাকে, আমাকে কাছে ডাকে সে, বুঝায় যাতে আমি যন্ত্রণা থেকে বাঁচাই। আমি জিজ্ঞেস করলাম যন্ত্রণা কিসের যন্ত্রণা, জুম্মন জাহিদ ভাইয়ের কারো আরো কাছে আসে, একবার চারপাশে দেখল, এরপর বলল দেব, দেবকে কবর দিছে জিন্দা। ইঞ্জিনিয়ার লোক ভালো না, সে পড়ে গেছে আরো খারাপ লোকের কাছে, ওদের পালতু জিন আছে খুবিশ জিন, সবাই মিলে মাটি চাপা দিছে যাতে করে দেব বাইরে বের না হয়, অমাবস্যা কালে উল্টা কবর দিছে। হ্যাঁ উল্টা কবর, দেব যাতে কিছু চোখে দেখতে না পারে। জাহিদ ভাই তাকিয়ে আছে জুম্মনের চেহারার দিকে, চেক একটা শার্ট লুঙ্গি পরা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চেহারা কোনো লুকানো অভিব্যক্তি নেই। জাহিদা জিজ্ঞেস করল, আসল কারণ কি বল? দেব টেব উদ্ধারের কাজ করার নিয়ত আমার নাই, কিন্তু তোর আসল উদ্দেশ্য কি? সে সময় জুম্মন তার লুঙ্গির গোছা থেকে এক বান্ডিল টাকা জাহিদ ভাইয়ের হাতে দিয়ে বলল, শুধু আমার সাথে চল তুই, আর কিছুই করা লাগবে না, তুই দাঁড়ায় থাকলেই হবে, ঠিক যেভাবে দাঁড়ায়ছিলি ওই দিন রাত, ওই যে ওই রাত সেই রাতের মতো দাঁড়ায় থাকিস। এখন জুম্মন যেই রাতের কথা বলছে, সেই রাতগুলোর ঘটনা ঘটেছিল অনেক আগে শয়তানের বাড়িতে। জাহিদ ভাই বলল, সে পরে জানাবে। জুম্মন সেখান থেকে চলে যাবার পর জাহিদ ভাই রওনা হলেন নদীর পারে যাবার জন্য। নদীর পার, সেই জায়গায় সমাগম ঘটত সকলের, অর্থাৎ নিচু জমি দিয়ে উঁচু জঙ্গলের ভেতর দিয়ে নদীর যেই পার ছিল সেই জায়গায় অনেক ঘটনাই আমরা শুনেছি। আজ সেই জায়গায় জাহিদ ভাই যাচ্ছেন, তবে ভিন্ন উদ্দেশ্যে। ওই জঙ্গলের একটা বড় কবর আছে, কার কবর তা জানেন না, কিন্তু জায়গাটা দেখলে মনে হয় এই জায়গার কবর ছিল পরে মাটি বা পলি জমে জমে এই অবস্থা হয়েছে, মনে হচ্ছে কবর মাটিতে ধসে গেছে, আদতে পলি বা মাটি জমে কবর নিচু হয়ে গেছে। কবরের চারপাশ চুন সুরকির দেয়াল ছিল, সেই দেয়াল এখন 3-4 ইঞ্চের মতো বোঝা যায়, অর্থাৎ আগে এখানে জমি ছিল নিচু, এখানে আসার উদ্দেশ্য আছে জাহিদ ভাইয়ের, তাহলে জুম্মন কেন বা কোথায় যেতে চাইছে তা জানার জন্য। দেবকে উদ্ধার করার কোনো কারণ আসলে এখানে হতেই পারে না। জাহিদ ভাই কাদেরকে ডাকলেন, কাদের, তুমি যদি পানিতে থাকো সাড়া দাও, তুমি যদি আসমানে থাকো সাড়া দাও, তুমি যদি গর্তে থাকো সাড়া দাও, তুমি যদি গাছে থাকো সাড়া দাও, তুমি যদি বাতাসে থাকো সাড়া দাও, তুমি যদি শূন্যে ঝুলে থাকো সাড়া দাও, তুমি যদি মসজিদে বা গোরস্থানে থাকো সাড়া দাও, আমি তোমার সাড়ার অপেক্ষায়, কাদের, সাড়া দাও। নদীর উপর থেকে আসা বাতাসের ঘ্রাণটা ভিন্ন, তা মনে এক ধরনের ভাবের উদ্রেক ঘটায়। জাহিদ ভাই নিশ্চুপ, অপেক্ষায় আছে কাদের এখানে আসার, কারণ কাদের জাহিদ ভাই ডাকে সে সাড়া দিয়েছে। বহরের ক্যাপ্টেন হবার পর থেকে কাদের ছিল জাহিদ ভাইয়ের ছায়াসঙ্গী। ক্যাপ্টেন, ডাক দিল কাদের। জাহিদ ভাই বললেন, জুম্মন আর আমার মাঝের কথা তুমি শুনে দেখো তো একটু, দেখো তো ওর কথায় ফাঁক ফোকর আছে কিনা। আর এই কথা বলে জাহিদ ভাই টাকার নোট বান্ডিলটা কাদের দিকে গিয়ে বলল, এই টাকা শুকে দেখো কোথাকার টাকা, হারাম না হালাল। কাদের ততক্ষণে শুনে নিয়েছে কি কথা হয়েছিল জুম্মন আর জাহিদ ভাইয়ের ভেতর। এরপর টাকা শুকলো কাদের, সে উত্তর দিল, আমাকে কিছুদিন সময় দিন। এই পর্যায়ে কাদের সেখানে উপস্থিত থাকা অবস্থায় তালাশ করতে শুরু করল, তথ্য বের করার। সময় বয়ে যেতে লাগলো, মিনিট দশেক যাবার পর কাদের উত্তর দিল, তিনি বড়ই চিন্তিত, কফিনে বন্দি আছে দেব, তাকে নিয়ে সে চিন্তিত। চিন্তিত তিনি এই কারণে, কফিনের ভেতরে থাকা দেবের মুক্তি না হলে একটা শিশুর জান চলে যাবে, আবার দেব যদি বন্দি না থাকে এক পরিবারের জান যাবে, সেই দেব কুপ্রথা বলিতে বিশ্বাসী। আপনি জানতে চাইছেন কেন তাকে বন্দি করা হয়েছে? ওই পরিবারকে রক্ষা করার জন্য। সে এক সম্প্রদায়ের দেব, সে অন্য স্থানে অধিষ্ঠিত হতে পারবে না। ইঞ্জিনিয়ারের বাড়িতে হারাম কর্ম চললেও তার স্ত্রী রাতের ইবাদতকারী, সেই কল্যাণে রয়েছে রহমত, সেই কারণে দেবের জন্য তা জ্বালাময়ী পরিবেশ। দেব বলিতে বিশ্বাসী, তাই শিশুর উপর নজর রয়েছে, ইঞ্জিনিয়ারের সন্তান, দেব বলিতে বিশ্বাসী, সে রক্ত চাইছিল। ইঞ্জিনিয়ারকে প্রভাবিত করেছে, তার মেয়ের বলি চেয়েছিল, কিন্তু সঠিক সময় স্ত্রীর কল্যাণে মুক্ত হবার অবস্থা তৈরি হলেও আরো একটা ভুল হয়ে যায়। তাহলে সেই জনপদ যেখানকার দেব, সেখানকার সেই জায়গায় তাকে না রেখে তারা অদূরে অন্য অঞ্চলে সেই দেব অথবা ওই আবেশ মূর্তিকে মাটি চাপা দেয়, পাহাড়ি গুপ্ততন্ত্র ব্যবহার করে তাকে কফেনে মাটি চাপা দেয়, মূর্তি থেকে বের করে দেহকে ধরতে বাধ্য করে, সেই দেহকে মাটি চাপা দেয়। সম্পূর্ণ কর্ম সাধন পদ্ধতি সেখানে ভুল, তন্ত্র ক্রিয়া করে তাকে বন্দি না করে অন্য পন্থায় বন্দি করে রাখা হয়, যা সমীচীন ছিল। আমার অনুরোধ থাকবে, যদি উক্ত স্থানে আপনি উপস্থিত হন অন্তত সাবধানতা বজায় রাখবেন, কারণ সেই মাটিতে ছড়ানো আছে রক্তস্রাব, অত্যন্ত নাপাক এবং হারাম জায়গা। টাকা আপনি ব্যবহার করতে পারবেন, উক্ত টাকা কসাইখানার ব্যবসায় লাভ হতে থেকে দেওয়া হয়েছে আপনাকে। কাদের কথা শেষ হওয়ার পর জাহিদ ভাই বলল, কাদের লাশ আছে না তাই না? কাদের জবাব দিল, হ্যাঁ বলে। জাহিদ ভাই জিজ্ঞেস করলেন, শিশুটাকে? কাদের বলল, এক পাহাড়ি সন্তান। জাহিদ ভাই বলল, তার মানে আমার একটা অ্যাকশন নির্ভর করা হয় শিশু বা ইঞ্জিনিয়ারের পরিবার কেউ না কেউ মরবে তাই না? কাদের উত্তর দিল, হ্যাঁ ক্যাপ্টেন, আপনি দূরে থাকতে পারেন তবে তিনি দূরে থাকবেন না, তিনি নিজেকে যে কোনো মূল্যে শহীদ করতে চান, তাই তিনি আগুনে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করবেন না, তবে এতে তিনি মারা গেলেও শিশু বা ইঞ্জিনিয়ারের পরিবারের কাউকে না কাউকে মেরে ফেলবেই দেবে। অর্থাৎ এই ভাই আপনি এখানেও জড়িয়ে গেছেন, তকদির আপনাকে নিয়ে এসছে এবং তা আল্লাহর ইচ্ছা, কেবল এই অবস্থায় আপনি ফলাফল বদলে দিতে পারবেন হয়তো, নয়তো ফলাফল অতীব খারাপ। জাহিদ ভাই শুনলেন কাদের কথা, কিন্তু তিনি দেবের ব্যাপারে জানেন না কিছুই, তাই তিনি জিজ্ঞেস করলেন, জুম্মন কিভাবে জানতে পারল দেবের ব্যাপারে? কাদের জাহিদ ভাইকে উত্তর দিল, তা তার উপর নির্ভর করে, তিনি এমন সময় পার করেছেন যেখানে তিনি মূলত অস্থিতিশীল পরিস্থিতিতে বিরাজ করেছেন, পর্দা সরে গেছে কিছুটা তার চোখ এবং দিলের উপর থেকে, ধারণা প্রসূত বলছি, তিনি জানতে পেরেছেন সম্ভবত পাহাড় ভ্রমণের সময়, তিনি পাহাড়ে গিয়েছিলেন কিছুদিন আগে এবং তার উপস্থিতি আমি টের পাচ্ছি সেই কবরের সামনে, কবরটা আমি দেখতে পাচ্ছি, মাটির উপরে একটা মানব আকারের ঢিবি, কবরটা পায়ের দিক থেকে ধসে গেছে যার ফলে কবরটা এখন অনেকটা দাঁড়ানো, কবর দেয়া হয়েছে উল্টো দিকে ফিরিয়ে যার দ্বারা দেবকে অন্ধকারে রাখা হয়েছে, সে শুধুই মাটি দেখবে। তবে আপনাকে আরো একটা ব্যাপারে সাবধান করতে চাই, সেই পাহাড় এলাকা অনেক বিপদসংকুল, দেবের কবর পাহারা দিচ্ছে আরো এক পাহাড়ি সত্তা, যেই তন্ত্র সাধকেরা দেবকে বন্দী করেছিল তারা নিয়োগ দিয়েছিল এক পিশাচিকে, তার অবস্থান আশপাশেই, সে বৃদ্ধার রূপে চলে, কুয়াশাকে ঢাল বানায়, সে কুয়াশার মাধ্যমে সে চলাফেরা করে, সে যদি উপস্থিত হয় তবে কুয়াশা আগে আসবে, এরপর সে, তার সাথে লড়াই সহজ হতো আপনার জন্য, কিন্তু রক্তস্রাব মেশানো সেই মাটি এবং অঞ্চল অত্যন্ত নাপাক এবং হারাম, তাই তারা সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারবে, আপনি চাইলে আমি আপনার সাথে ছায়া মতো থাকতে পারবো, আপনার পিঠের দিকে নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ। জাহিদ ভাই কাদেরকে বললেন, থাক লাগবে না। কাদের জাহিদ ভাইকে বলল, আমি থাকবো প্রয়োজনে আপনার পাশে, কিন্তু জাহিদ ভাই বললেন, যদি থাকো তাহলে সমস্যা তৈরি হবে, বরং আমাকে বলো জুম্মন কেন সেখানে আসলে যেতে চায়, তালাশ করতে পারবে? কাদের জাহিদ ভাইকে বলল, কিছু সময় তাকে দেবার জন্য। কাদের সেখান থেকে বিদায় নিল। জাহিদ ভাই নদীর পাড়ের দিকে এগিয়ে গেলেন, জায়গাটা আমাদের সকলের চোখে না দেখা হলেও পরিচিত, মাঝির নৌকায় পল্লিগীতির শব্দ এখান থেকেই শোনা যেত, এখানেই বেয়ুজের আসল রূপ প্রকাশ পায়। এই জায়গাটায় জাহিদ ভাই সামলেছেন অনেক ঝড় তুফান, নিঃশব্দে দাঁড়িয়ে আছেন জাহিদ ভাই, নদীর দিক থেকে বাতাস ভেসে আসছে, ওনার কানে এক অদ্ভুত বাঁশির শব্দ বহু দূর থেকে যেন আসছে তার দিকে, অনেক যন্ত্রণা লুকানো, হঠাৎ কানে এলো শব্দ, বিড়াল ছানার আর্তনাদ, জঙ্গলের শব্দ কোন দিক থেকে আসছে তা মাপা অনেক কঠিন। জাহিদ ভাই ডাকটা শুনে বুঝলেন বিড়াল ছানাটা বিপদে আছে, কিন্তু কোন দিকে? আবার অন্ধকার চারপাশে, ফোনের আলোটা সুবিধার না, চোখ বন্ধ করে সে ডাক বোঝার চেষ্টা করলেন জাহিদ ভাই, এক এক দিক থেকে আসছে এক একটা ডাক, বোঝার চেষ্টা করতে সময় লাগল, তবে তার আন্দাজ হল একদিকে, তার মানে হচ্ছিল ডাক সেদিক থেকেই, যত এগুচ্ছেন ডাক আরো কাছে এসে যাচ্ছিল, হাঁটতে হাঁটতে তিনি যেখানে গেলেন সেখানে মাটির এক গর্তের ভেতর থেকে ডাক আসছিল, তা ছিল একটি কবর, পুরনো কবর, কারণ গর্তে আলো ফেলার পর মানব দেহের একটা হার গর্তের ভেতরে থাকা শক্ত মাটির কিছুটা বাইরে উপস্থিত। বিড়ালটাও বন বিড়ালের মতো, এরা গর্তেই বাস করে, ওর আশপাশে দুইটা বিড়াল ছানা, মৃত মা পড়ে আছে পাশেই, হয়েছে কয়েকদিন আশপাশে বিষ ছেটায় মানুষ, বন বিড়াল ছানা হলো হাত দিয়ে ধরা মুশকিল। তিনটা বড় ডাল ভেঙে জাহিদ ভাই ঢুকিয়ে দিলেন গর্তের ভেতর, সরে আসতে না আসতে বিড়াল ছানাগুলো বেরিয়ে এলো ডাল বেয়ে, জঙ্গলে ওদের রিজিক আছে, বিপদ হবে না ওদের। সেখান থেকে নদীর পাড়ে আসার সময় হঠাৎ ধাক্কা লাগে জাহিদ ভাইয়ের, তিনি সাথে সাথে দৌড় দিয়ে সেদিকে গেলেন। জাহিদ ভাই তিনি কথাই বলছিলেন এতক্ষণ কবরে চাপা দেয়া দেবকে নিয়ে আর এক বুড়ি পিশাচিনি নিয়ে, আর পর করে তাকে কবরের কাছে আসতে হলো বিড়াল ছানার ডাকে। ওরা ডাকছিলই তো বের হবার জন্য, এখন বের হয়ে মুক্ত হল ওরা। এর মানে কি দাঁড়ায়, কিসের ইশারা? ইশারা কিসের? কিসের? মুক্ত হবার জন্য কি জুম্মনকে সে ডাকছে? জুম্মন কিন্তু বলেনি সত্য কথা। এই ইশারা এমনটাই বোঝায়, সেই দেব জুম্মনকে ডাকছে তাকে বের করানোর জন্য। ইশারা এটাই তো বুঝায় জাহিদ ভাইকে। তিনি ফিরেলেন নদীর পারে, তিনি জানেন কাদের তাকে এটাই বলবে ফিরে এসে। এখনো সেই বাঁশি শোনা যায়, কষ্টের বয়ান বুঝাচ্ছে সে। এই সময় জাহিদ ভাইয়ের সামনে ঘটে অদ্ভুত ঘটনা। বাঁশির শব্দে তিনি এতটাই হারিয়ে গেছেন, তার মনে হচ্ছিল এই বুঝি নদীর বাঁক থেকে উকি দিবে মাঝির নৌকা। এই বুঝি, আর ঠিক তাই হয়, মাঝির নৌকা উকি দেয়। আগে নৌকার সামনের অংশ, তারপর পুরো নৌকা দৃশ্যমান হয়। ধীরে ধীরে নৌকাটা চলছে, কিন্তু কোনো মাঝি নেই। হারিকেন একটা নৌকার সামনে, নৌকাটা ধীরে ধীরে এসে থামল নদীর পারে। হারিকেনের আলোতে তিনি দেখতে পান সেই আঘাতের নিশান, যা দিগন্তের তারা সেই নৌকায় দিয়েছিল। যাতে নৌকা ডুবে যায়, পানি কল কল করে প্রবেশ করছে সেই ছিদ্র দিয়ে নৌকার ভেতর। দুটা চোখ বেয়ে যে পানি পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। নৌকা তার সাওয়ারি নিতে আসার কথা ভুলেনি, কিন্তু তার মাঝি যে নেই। কাদের এসে উপস্থিত হল, কাদের সব দেখতে পাচ্ছে। নদীর পারে কাদের জাহিদ ভাইয়ের পাশে এসে দাঁড়ায়। এরপর সে পানিতে নেমে যায়, নৌকাটাকে সে পাড় থেকে সরিয়ে নদীর দিকে বইয়ে দেয়, এতে নৌকা চলে যায়। কাদের নৌকার উদ্দেশ্যে বলল, এই নাও, তুঝে আপ সাওয়ারিকে বিনা ভাটকানা হোগা, তব তক জব তক তু তৈর সকে, তব তক জব তক লহর তুঝে কুচল না দে, তব তক জব তক তুঝে লহর অন্দর না খিঁচ লে, তব তক জব তক তু লহর পার তৈর সকে আপনে সাওয়ারিকে বিনা। তুঝে কস্তিবান কে বিনা লহর পার বহনা পড়েগা, দোবারা মত লটকে আনা তু, তুঝে অকেলা ই সফর তৈরনা হোগা। এই নাও, আপ তু লট যা, দাঁড়িয়ে কপাল অকেলা। জাহিদ ভাই চুপচাপ তাকিয়ে দেখছিলেন সব। কাদের উঠে আসে, সে জাহিদ ভাইকে জানায় সেই কথাটাই যা আন্দাজ করছিলেন তিনি কিছু না কিছুক্ষণ আগের ঘটনা থেকেই। কাদের জাহিদ ভাইকে জানায় সেই দেব তাকে ডাকছে, সর্বদা তাকে টানছে যেন সে যে কবর হাত কবর হতে তাকে বের করে মুক্ত করে। এই টানের কারণে সে এতটাই অস্থির হয়ে উঠেছে, এজন্যই সে যেতে চায়। কাদেরকে জাহিদ ভাই বিদায় দিলেন। কাদের চলে যাবার পর জাহিদ ভাইয়ের ফোনে ফোন আসে। জুম্মন একটা কথা জাহিদ ভাইকে সেই সময় বলে। জুম্মন তখন ঘুমিয়েছিল, সে নাকি স্বপ্নে দেখতে পায় একটা কবরের ভেতরে একটা মা বিড়াল মরে আছে, আর বিড়াল শাবক তার মাকে ছিঁড়ে কুড়ে খাচ্ছে। মাকে যখন ছিঁড়ে কুড়ে খাচ্ছে, তখন সেখানে নাকি একটা গুইসাপ ছিল। গুইসাপ কবরের এক কোনায় লুকিয়ে শায়দ সেটা দেখছিল। ওরা ওদের মাকে কামড়ে খাচ্ছে, আর গুইসাপ তার জিভ বারবার বের করছে। বাচ্চাগুলো বের হতে চায়, কিন্তু গুইসাপ ওদের তাড়া দেয়, ভয় দেখাতে যাতে বের না হয় কবরের ভেতরেই, যাতে ওর সাথে বিশাল বিড়াল শাবকরা যাতে থাকে। বিড়াল যতবার বের হওয়ার চেষ্টা করে, ততই গুইসাপ দাবরানি দেয় যাতে বের না হতে পারে। আর বিড়ালগুলো খালি চিৎকার পারে বের হবার জন্য। আর ওদের মা পরে পচে, মা মরে পচে যাচ্ছে, ওই মরা মায়ের অংশ ওরা খায় ক্ষুধার জন্য। গুইসাপ মনে হয় সুখ পাচ্ছে এমন করে, না হলে বাচ্চাকে বাইর হতে না দিয়ে নিজে না মেরে কেন মায়ের পচা গলা অংশ খেতে বাধ্য করে। জাহিদ ভাই বলল, রাত বিরাতে কি কি দেখিস ওগুলো বলার জন্য ফোন দিতে হয়? জুম্মন বলল জাহিদ ভাইকে, আমি জানি তুই কই, রাত বিরাতে তুইও তো বিড়াই কবর থেকে বাইর করছিস, তাই না? বল, যাবি কবে? জাহিদ ভাই বলল, যাবো তুই যখন যাবি। জুম্মন ফোন রেখে দিল। গুইসাপ? গুইসাপের ব্যাপারটা তো বট, আবার কি ওই পিসাচি বুড়ি নাকি যার কথা কাদের বলল, নাকি অন্য কেউ, নাকি এটা একটা খেলা যার রচয়িতা অন্য কেউ? ঠিক সেই মুহূর্তে ফোঁস ফোঁস করে ওঠার একটা শব্দ জাহিদ ভাই শুনতে পান। তিনি দেখতে পান আসলেই একটা গুইসাপ একটু দূরে, ততক্ষণ একটা ব্যাং সেই গুইসাপ ধরে ফেলেছে। জাহিদ ভাই বুঝলেন এখানেও ঘটছে কিছু, বেশিক্ষণ থাকা যাবে না, বরং তকদিরের ফয়সলা যা হবার হবে। পথে আসার পথে ভাবছিলাম আমি কমপ্লিকেটেড হয়ে গেছে ব্যাপারগুলো, জুম্মন কিছু তো লুকাচ্ছে যা স্পষ্ট, ও চায় যাতে আমি ওর সাথে থাকি। আমি এটাও জানি ও ভুল কিছু করার মতো লোক এখন না, কিন্তু লুকাচ্ছে কেন আসল ব্যাপারটা? আমার থেকে তো লুকানোর কথা না, ওর উদ্দেশ্য অন্য কিছু তা আমি বুঝি, হয়তো শিশুদের ব্যাপার, কিন্তু যাই করুক না কেন কেউ না কেউ তো আঘাত পাবেই, ওর সাথে বোঝাপড়া প্রয়োজন। তাই ঠিক করলাম ওর সাথে কথা বলবো, এখনই ডিসাইড করব না যাব কিনা। জাহিদ ভাই জুম্মনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন, যাবেন কিনা সেই সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না। তৈরি হয়ে ড্রয়ার থেকে টাকার বান্ডিলটা নিয়ে নিলেন সাথে সাথে, যেই টাকার বান্ডিলটা জুম্মন দিয়েছিল ড্রয়ারে আরো কয়েকটা খাম রয়েছে, খামগুলো টাকা দিয়েই ভর্তি। রাসের দেয়া টাকা, ওগুলোর দিকে তার প্রতিদিন নজর যায়, এক পয়সা তিনি খাম থেকে নেননি, যত্ন করে রেখে দিয়েছেন যাতে প্রতিদিন তিনি নিজেই নিজের পরীক্ষা নিতে পারেন। টাকার খামের বান্ডিলের দিকে তাকিয়ে একটা তাচ্ছেরের হাসি দিয়ে পেরিয়ে পড়লেন জাহিদ ভাই। জুম্মন জাহিদ ভাইয়ের সামনে হোটেল একপাশে, অর্ডার দেওয়ার খাবার জুম্মন খেলেও জাহিদ ভাই খাচ্ছে না। জুম্মন জানে কেন, তাই সে নিজে বলল, কি রে খাবি না, জিত কসত কেড়ে। জাহিদ ভাই তেতে রয়েছেন, তিনি ক্ষিপ্ত কিন্তু নিচু গলায় বললেন, কি রে কবর পাহারা দেয় গুইসাপ তাই না, বিড়াল কবরের ভিতর নিজের মায়ের পচা করা শরীর খায়, আবার বের হইতে পারে না, গুইসাপ কবরের কোনায় বৈশা তামাশা দেখে, জানিস না তুই, বুঝিস না, নাটক করস আমার সাথে, দেব উদ্ধার করতে যাবি, ওরে আমার দিল দরিয়ার দরদি বাটপার, তুই যাবি দেবকে মারতে, তোর হেডমাসের শালা, তুই কে রে, ভাবিস কি তুই, এগুলো কইরে পা কইরে পার কইরে পায়ের পা পার পাবি, আজ তো গুইসাপ পাহারায় আছে বুড়ি পিসাচি, জানিস এগুলো কি পরিমাণ খচ্চর, তার উপর পুরা মাটি ওই ময়লা রক্ত দিয়ে ভরা মাখানো, জানো সারামি ওদের শক্তি কি রকম, ওইখানে আমার মতো দশটারে উড়ায় ফেলাই দিতে পারবে, তুই জানো সেগুলা। জুম্মন খাবার খেতে খেতে জাহিদ ভাইকে বলল, মাথা ঠান্ডা কর, গরম হইস না তুই। জাহিদ ভাই টাকাটা বের করে টেবিলের উপর রেখে দেয়। জাহিদ ভাই জানতেন না জুম্মন ও পেছনে পেছন থেকে উঠে আসছে, মাঝ রাস্তায় জাহিদ ভাইকে দাঁড়াতে বললেন জুম্মন, কিন্তু কথা না শুনে জাহিদ ভাই চলে যাচ্ছিলেন। এমন অবস্থায় জাহিদ ভাইয়ের নাম ধরে চিৎকার করল জুম্মন নিজের ভারী গলায়। জাহিদ ভাই দাঁড়ালেন, জুম্মন এগিয়ে আসলো তার দিকে, সে জাহিদ ভাইকে বলল, তুই মাথা মোড়া কেড়ে মল্লাই মরুম, তোরে আমি ক্যাল কইলাম, আমার লগে একটু খাড়া একটু খাড়াইতে কইছি, তুই দিন দুনিয়ার আলাপ শুরু প্রস্তুত করে। জাহিদ ভাই তার কাছে যেয়ে দাঁড়িয়ে বললেন, এই যে দাঁড়ানো আমি কর, কি করবি, তোর মরা শখ তুই মর, তুই আমার শুদ্ধা টান্দাস কেন, ওই জায়গায় তুই মরলে তোর লাশ নিয়ে আমি যাব কই, বল আমি কই যাব, ওই জায়গায় আমার ওই জায়গায় কি আমার অনুকূলে না? জুম্মন সাথে সাথে বলল, আরে আমার তো অনুকূলে আছে তাই না, তুই কেবল আমার অনুকূলে থাক, খাড়ায় থাকবি, এটাও পারবি না, সশঙ্কর কবে থেকে হইলি? জাহিদ ভাই আরো রেগে যাচ্ছেন, ওনার রাগের কারণ হলো একটাই, জুম্মন ওখানে যেতে চাচ্ছে মরতে, এটা জাহিদ ভাই ভালোভাবে বুঝে গেছেন। জুম্মনের সাইকোলজিতে একটা শব্দ ফিট হয়ে গেছে, ও পার পেয়ে যাবে যদি শহীদ হতে পারে, এজন্য সে যেন বোঝে, আবার না যেন বোঝে মন চায়, সেই তাই সে করে বেড়াচ্ছে। জাহিদ ভাই নিজে উপস্থিত থাকা অবস্থায় এমনটা হতে দেবে না। দুজনের ভেতর কথার বোমা ফাটতে ফাটতে এক পর্যায়ে জাহিদ ভাইকে চর মেরে বসে জুম্মন। চর খাওয়ার পর জাহিদ ভাই জুম্মনকে ঘুষি মেরে বসে, ঝগড়ার বাড়তে যেতে না পারে তাই জাহিদ ভাই নিজেই সরে গিয়েছিলেন সেখান থেকে। রাত 9টা, জাহিদ ভাই বসেছিলেন রেললাইনের উপর, সেখানে এসে উপস্থিত হয় জুম্মন। দুইজনের ভেতর অনেক কথা হবার পর শেষ পর্যন্ত জাহিদ ভাই রাজি হন যাবার জন্য। জুম্মনের কথা ছিল কেবল একটাই জাহিদ ভাইয়ের উদ্দেশ্য, তাহলে তুই আমার সাথে চল, আমাকে যাওয়াই লাগবে, না গেলে বুকের আগুন যা জ্বলে না নিববে না, চল চলেক আমার সাথে চলেক। তখন জাহিদ ভাই রাজি হন যাবার জন্য। পরের দিন তারা ব্যক্তিগত গাড়িতে রওনা দেন, আবারও পাহাড় যাত্রা জুম্মনের সাথে। প্রথমবার পাহাড়ের ঘটনায় জাহিদ ভাই ভালোই ভুগেছিলেন কয়েকমুখী হামলায়, সেবার সাথে লোক ছিল জুম্মনের, তবে এবার তারা শুধুমাত্র দুজন। ভেতরের ভোরের আলো ফুটছে আকাশে, হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে তাদের বহন করে নিয়ে যাওয়া গাড়িটা, কানেক অদ্ভুত শব্দ জাহিদ ভাই শুনতে পাচ্ছেন, এক অদ্ভুত মন্ত্র জপার শব্দ, কিছুটা ঘোর তার চোখে, একটা দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন, এক মূর্তি ঘিরে কিছু মানুষ পালন করছে আচার বা রীতিনীতি, মন বারবার কুডাক দিচ্ছিল, এগুলোতে মন চাইছিল না। তারপরও প্রায় কাছেই গাড়ি থেকে নামার পর দূর পাহাড়ের দিকে নজর যায় জাহিদ ভাই। ওই পাহাড়ের এক কোনায় রয়েছে সেই কবর। দিনটা আজ গুমট, কড়া রোদ নেই, তবে গরম রয়েছে, চারদিক নিঃশব্দ। জুম্মন কথা বলল কার সাথে যেন ফোনে, যার সাথে কথা বলল সে পাহাড়ে প্রবেশ করবে এখন, কিছু জিনিসপত্র সে জোগাড় করে রাখবে। জুম্মনকে বলে দিয়েছিল যে পাহাড়ের কোন 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 দিকে যেতে হবে সেই পথ নির্দেশনা, পাহাড়ে ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না তাই সেই ব্যক্তি আগে চলে যাবে। জুম্মন জাহিদ ভাইকে দেখছিল, জাহিদ ভাই পাহাড়ের দিকে তাকিয়ে আছে, সৌন্দর্য উপভোগ করছেন না জাহিদ ভাই, তিনি ভয় পাচ্ছেন। তার চেহারায় আতঙ্ক নেই কিন্তু সাবধান হবার লক্ষণ এবং চিন্তার রেখা ফুটে আছে। জুম্মন বলল, কি দেহস? জাহিদ ভাই বললেন, পাহাড়, পাহাড় দেখি। এই সীমানাগুলো শুধু মানুষের জন্য না, সুপার ন্যাচারালের জন্যও সীমানা। আবার একই দাগের উপর কয়েক সীমানা আছে, একই দাগের উপর শহর বা দেশও আছে, আবার বর্ডারও, রহস্য অনেক। মানুষের মাথা এত চাপ নিতে পারে না, তাই যাকে দেখে তার উপর ফোকাস রাখে, এতদিকে তাকে সমাধান করা যায় না। আমি জানি না কি আছে সামনে, কিন্তু যা আছে তা ভালো, ভালো না এই জিনিস, এই সত্তা এর অদ্ভুত। প্রতিনিয়ত নতুন নতুন সত্তা, তাদের কর্মপদ্ধতি আর মুখোমুখি হওয়া সহজ না। এরা বাঘ বা সিংহের চেয়ে ভয়ঙ্কর, না এরা প্রাণী না এরা ধরার মতো কেউ। এরপর আর কথা বললেন না জাহিদ ভাই। জুম্মন জাহিদ ভাইকে বলল, চল যাই, যা হবার হবে, সামনে বাঘ পড়লে বাঘ মারা লাগে, বাঁচার লেগে আমি ঝাঁপ দেব, তোকে ঝাঁপ দেওয়া লাগবে না। পাহাড়ে প্রবেশ করার পর থেকে একটা গুমট ভাব শুরু হয় জাহিদ ভাইয়ের ভেতরে, আশঙ্কা অতি প্রবল, তিনি বুঝতে পারছেন এক দৈব ভাব বিরাজ করছে চারপাশে। সেই ব্যক্তি যে পূর্বে পাহাড়ে আগেই প্রবেশ করেছিল, সে কিছু যন্ত্রপাতি দিল তাদের, জুম্মন নিজেই তা বহন করছিল। জাহিদ ভাই নিজের হাতে একটা টর্চ বেঁধে দিলেন যাতে তা হাত থেকে পড়ে না যায়। পরিবেশ অত্যাধিক গম্ভীর, পাহাড় থেকে বেয়ে উপর উঠে আবার একটু নিচু জায়গায় তাকে নামতে হল। তখন ভর দুপুর পার করে বিকেলের আগমন হলেও জঙ্গলের ভেতরের পরিবেশ সন্ধ্যার মতো। বাইরে উঁচু জমি থেকে নিচের দিকে তাকালে যেন দিনকে স্পষ্ট দেখা যায়, কিন্তু ভেতরের জঙ্গল অদ্ভুত। তারা আরো হেঁটে ভেতরে প্রবেশ করে, ঠিক সেই জায়গায় তারা উপস্থিত হলেন যেই জায়গায় ছিল সেই কেবল। জাহিদ ভাই এবার নিজের চোখে দেখতে পাচ্ছেন জায়গাটাকে, একটা অদ্ভুত স্থান, মনে হচ্ছে পাহাড় বেয়ে বন্যা নেমে মাটি ক্ষয় হয়ে একটু নিচু খাত তৈরি হয়েছে, মাটি ধসে গেছে কবরের পায়ের দিকটায়। এটা একটা মানুষের আকারের টিলার মতো, অর্থাৎ পায়ের কাছে মাটি ধসে গেছে। বাম দিক দিয়ে তাকালেই পাহাড়ের খায়ের ধরন দেখে জাহিদ ভাই বুঝলেন যে এটা বন্যার মতোই হয়েছে, কারণ ডান দিক দিয়ে পানির মতো নামার মতো একটা ব্যবস্থা আছে। ঘাস জমেছে টিলার উপর, ছোট কয়েকটা গর্ত দেখা যাচ্ছে। এই গর্ত দেখা মাত্রই তার মনে পড়ে কবরের ভেতরে গুইসাপ আর বিড়াল ছানার সে অভিজ্ঞতা, অনেক ক্লান্ত তারা। এখন ঘন্টা কয়েক দিনের জন্য আলো থাকবে এখানে, প্ল্যান হলো বিকালের মধ্যে কবর খুঁড়ে দেবকে আটকে রাখার সেই যন্ত্র তা নষ্ট করে দিতে হবে। যন্ত্র মানে সিল, এক নকশা যা সুপার ন্যাচারাল শক্তিকে এক ডাইমেনশনে আটকে রাখে। বিশ্রাম নেবার জন্য তারা দুইজন বসলেন, কিছু খাবার আর পানি খেলেন। জাহিদ ভাই গাছে একটু হেলান দিয়ে বসলেন, জুমন তার পেছনে। বিশ্রাম নিতে যেয়ে ঘটে বিপদ, ক্লান্তিতে চোখ বুঝেছিলেন শুধুমাত্র, গরম আমার ঘুমট অবস্থায় ক্লান্তিতে রীতিমতো ঘুমিয়ে গেলেন তারা দুজন। ঘুম ভেঙে যায় জাহিদ ভাইয়ের, তখন তিনি আটকে ওঠেন। অন্ধকার চারপাশে পাহাড় জেগে উঠেছে আর দূরে ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে সূর্যাস্তের শেষ আলো। ধুম করে কলিজা কেঁপে ওঠে জাহিদ ভাইয়ের, জুম্মনকে তিনি আশপাশে দেখতে পান না। আলো জ্বালাতেই তার নজর পড়ে জুম্মন সেই টিলার সামনে, কিছু মাটি সে খুঁড়ছে, কিন্তু ঠায় দাঁড়িয়ে বিড়বিড় করছে যেন সে মন্ত্রমুগ্ধ। জমজমের পানি নিজের উপর ছিটিয়ে জাহিদ ভাই তারপর সেই পানি নিজের হাতে নিয়ে সজোরে আছড়ে মারেন জুম্মনের দিকে। পানিটা লাগা মাত্রই জুম্মনের হুশ ফিরে আসে, তারা দুজনেই বুঝতে পারছিলেন না কি করবেন, কিন্তু জুম্মন তাকে বলে, চলে খাত লাগা, তাড়াতাড়ি কর, শেষ করি। তারা দুজন মাটি খুঁড়ছিলেন, কিন্তু পাহাড়ের মাটির অনেক শক্ত, আর জাহিদ ভাই এত দ্রুত সেই কাজ করতে পারছেন না। বরং তিনি সেই নাপাক স্থানের প্রভাবে খেয়ে হারিয়ে ফেলছিলেন বারবার, তার শক্তি হারিয়ে যাচ্ছিল। অন্ধকার নেমে তখন অন্ধকার নেমে এসছে, আলো না জ্বালিয়ে চোখের আন্দাজে কাজ করছিলেন তারা দুজন। জুম্মনা জাহিদ ভাই সুরা ফাতিহা পড়ছিলেন জোরে জোরে, আর অন্ধকার খুবলে খাবলে মাটি সরাচ্ছিলেন, আর একটু পর পর আলো মেরে দেখছিলেন কত দূর এগুলো, কারণ লাইটের চার্জ থাকা দরকার আছে। দুজন সুরা ফাতিহা পড়ছেন, এমন সময় ভেসে আসে এক চিৎকার, ধক করে উঠে জাহিদ ভাইয়ের বুক, আর জুম্মন বলল, ওরা আসছে, ওরা আসছে। ভাই তখনই একটি দড়ি ব্যাগ থেকে বের করে দুজনের হাতে বেঁধে দেন, যাতে কেউ এদিক ওদিক চলে না যায় ভুলে। সেই চিৎকারের পর পুরো পাহাড় তখন নিস্তব্ধ হয়ে যায়, অর্থাৎ ভয়ানক শক্তির আগমন ঘটেছে। লামিয়ালিদ ওয়ালামিউলাদ বারবার বলছিলেন জাহিদ ভাই, কিন্তু তিনি অনুভব করছেন জায়গাটাই অভিশপ্ত, এখানে অন্য কিছু ভালো ফল নিয়ে আসবে না। জুম্মনকে তিনি বললেন তাড়াতাড়ি কর, কিন্তু জুম্মনের অবস্থা তিনি বুঝতে পারছেন না। অন্ধকারে কিছু আঁচ করা কঠিন হলেও মুখ ও শরীর কিছুটা দেখা যায়, মানে চোখ শুয়ে এসছে তো। নিস্তব্ধতা ভেঙে সেই চিৎকারের শব্দ আসে, একটি নারীর চিৎকার। ঠিক সেই মুহূর্তে কবরের ভেতর থেকে শব্দ আসে, কফিন এবং মাটিতে লাথি মারার শব্দ। জুম্মন জাহিদ ভাইকে বলল, যা আমার ব্যাগে, আমার ব্যাগ দেখ, একটা কুপি, লাইটার আর তেল আছে, কুপিটা ধরা, তেল ধইরা। জাহিদ ভাই অবাক হয়ে গেলেন, তার বুঝতে দিল না জুম্মন আগে থেকেই জানত বিকেলে ফেরা সম্ভব না, নাকি বিকেলে ফিরতেই চায় না সে। কুপি বাতি বের করে তেল ভরার সময় হিস হিস শব্দ শুনতে পান তিনি, তার নজর যায় দূরে। লাইটের আলোতে দেখতে পান একটা বড় গুইসাপ, রং একটু সবুজের মতো, আর সেই একই সময় তিনি শুনতে পান বিড়ালের ডাক, বিড়াল ছানার ডাক। কুপি জ্বালিয়ে দেবার পর অন্ধকার কেটে গেল, কিন্তু দূরে কিসের যেন একটা আভাস নজর আসে জাহিদ ভাইয়ের। এদিকে কবরের ভেতর থেকে ধাক্কা দেবার শব্দ আসছে, জুম্মন কবরের দিকে তাকানো, আর জাহিদ ভাই তাকিয়ে আছে দূরে, কুয়াশায় গিয়ে আসছে তাদের দিকে। আর সেই কুয়াশা থেকে শুনতে পাচ্ছেন ভেসে আসছে মন্ত্র পড়ার শব্দ, গুনগুন করে মন্ত্র পড়ছে কে যেন। জাহিদ ভাই দুরুদ পড়তে লাগলেন পাল্টা উত্তরে, এবং তারা কবর খুঁড়তে শুরু করেন আবার। কুপি বাতির আলোর কারণে দেখা যাচ্ছিল না চারপাশ, তখন তিনি দেখতে পান রক্তের মতো রং মাটির, তার পায়ের কাছে টিলার আশপাশে রক্তের মতো রং ফুটে উঠেছে। কবরের ভেতর থেকে ধাক্কা দেওয়ার শব্দ ততক্ষণে থেমে গেছে। জুম্মন বলে উঠল, দেখ। জাহিদ ভাই দেখলেন টিলার উপর থেকে মাটি সরিয়ে ফেলেছে, কফিনের কিছু অংশ বোঝা যাচ্ছে, যা শাবল দিয়ে বাড়ি মারলেই ভেঙে যাবে। জুম্মন বাড়ি মারতে দিলে জাহিদ ভাই বাধা দেন, তিনি কফিন ভাঙতে না করলেন, এখনই ভাঙতে না করলেন। জুম্মন বলল, কেরে বাধা দেশ কে? তখন জাহিদ ভাই তাকে দেখায় কিছুটা দূরে কুয়াশা, ঘন কুয়াশা। ঠিক তখন টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করে, কুপিবাতের আলো নিভে যাতে না যায় সেজন্য জাহিদ ভাই আগেই ব্যবস্থা করে আগেভাগেই ব্যবস্থা করে রেখেছিলেন। তার মাথায় একটা ছিল, বাতাস এসে যেন নিভাতে না পারে, কিন্তু বৃষ্টির কথা কল্পনাই করেননি তিনি। ধাপ 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 কফিনের ভেতর থেকে সেই শব্দ হচ্ছে। জাহিদ ভাই ঘুরতে না ঘুরতেই জুম্মন কফিন ভেঙে ফেলে, ঠিক সেই মুহূর্তে একটা গুইসাপ বেরিয়ে এসে জুম্মনের উপর পড়ে। ঘটনায় আচমকিত জাহিদ ভাই দেখতে পান ঘাড় মোটকে তার দিকেই ফিরল একটা কঙ্কাল, চিৎকার ভেসে এলো সেখান থেকে, নারীর চিৎকার, বকবগিয়ে কালচে তেল বেরিয়ে আসতে শুরু করছে। ততক্ষণে জুম্মন উঠে দাঁড়িয়ে আছে। জাহিদ ভাই এবার আলো জ্বালালেন, টর্চের আলোয় দেখা যাচ্ছে কফিনের ভেতরে ঘাড় মোটকে উল্টো দিকে, অর্থাৎ জাহিদ ভাইয়ের দিকে কঙ্কাল ঘুরে আছে, মূলত কবর দেয়া হয়েছিল মুখের উপর। জুম্মন আলো নিভাতে নিভাতে বললেন, আলো নিভানোর পর তারা দেখতে পান আলেয়ার মতো একটা ক্ষীণ আলো, নীলচে আলো টিপটিপ করে জ্বলছে, ছাতির পাশ থেকে আলো জ্বলছে। জুম্মন ধরে ফেলল নিজের হাতে সেই নীলচে আগুন। জাহিদ ভাই দেখতে পান এক বিশাল ছায়া প্রকট হয়ে উঠেছে ঠিক টিলার উপর, দানবের মতো এক চিৎকার ভেসে আসলো সেই কবরের ভেতর থেকে। জুম্মন ছিটকে পড়ল এক পাশে, হাতে শাবল নিয়ে তাক করে ধরলেন জাহিদ ভাই। এক ভয়ঙ্কর রূপ কবরের ভেতর, আশপাশে ঘিরে ধরল কুয়াশা, এক অদ্ভুত দৈব মন্ত্র উচ্চারণ হচ্ছে চারিপাশে। হিম করা সেই মন্ত্র উচ্চারণ, কুয়াশা ঘনীভূত হয়ে উঠছে কবরের বাম পাশে, ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করল। সেই দেব জাগ্রত। জাহিদ ভাই বলছেন, প্রচন্ড বৃষ্টি থমথমে, এমন অবস্থা চারিপাশে, বৃষ্টি হচ্ছে, নেই বাতাস, নেই বিদ্যুতের ঝলক। আমার হাতে একটা শাবল, মাথা ঝিম ধরে আছে, আশপাশ কেমন যেন অদ্ভুত লাগছে, হয়তো চোখ ঝাপসা আমার এই জন্য। আমি কাদেরকে ডেকেছিলাম, উপায় হাতে নেই, অপেক্ষা করছে কাদের আসা। কাদের আমির সাহেবের বহরের লোক, যে আমার সাথী। আমার সামনে কবর, আজ এটাকেই খুঁড়ে জন খুঁজে বের করতে হবে আমাকে। আমি একা পারব না, আরো একজন লাগবে। জুম্মন আমাকে নিয়ে এসছে ঠিকই, তাকেই লাগবে এই কাজ করার জন্য। আমাকে নিয়ে এসছে জুম্মন কসাই, দই বাগুন ধরতে গেছে বাহাদুরি দেখিয়ে। ওই যে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, বৃষ্টির ভেতরে পড়ে আছে কাত হয়ে। ওকে আমি উঠাতে যাব, সেই শক্তি আমি পাচ্ছি না। আবার আমি যদি কবরের দিকে নজর সরিয়ে ফেলি কত কবর থেকে, তাহলে বিপদ, মারাত্মক বিপদ। মনে পড়ে যায় একটু আগেও সব ঠিক ছিল, হুট করে চিৎকার, বৃষ্টি, দৈব, আগুন, ব্যাস, পুরো পরিবেশ বদলে গেল। এই সেই কবর যার ভেতর আছে সেই সুপ্ত, যে নিশ্চুপ যা কিন্তু জাগ্রত। গোঙানির শব্দ, জুম্মন একটু শব্দ করল, মানুষ ব্যথায় যেভাবে কোকায় ওভাবেই শব্দ করল। সে হুশ এসেছে সালার, যাই হোক ভালো হলো অন্তত। কিন্তু আমি স্টেট গার্ড, আমি আমার যদি চোখ সরে যায় কবর থেকে, সেই সুপ্ত জাগ্রত আত্মা সত্তাটা বেরিয়ে আসবে। বন্দী দশায় ক্ষুধা তার লেগেছে অবশ্যই, পিপাসা আরো মারাত্মক, কারণ আমি তাকে দেখতে পাচ্ছি, বাস্তবে নয়, কল্পনার মধ্যে। আমার চোখ দেখছে সেই ডিবির ভেতর উল্টো পাল্টা কবরে বন্দী হলো তাকে আমি চলাফেরা করতে দেখছি, সেই কবরের ভেতর থেকে লিকলিকে গরনের সেই দেব। তার মাথায় একটা মুকুট, বাকি শরীরের যেন সবই চামড়া, কিন্তু কোনো চামড়া নেই, শুধু মাত্র মাংস। সে কুকুরের মতো বৃষ্টির পানি লিকলিক করে পান করছে, এদিকে সেদিক এদিক সেদিক তাকাচ্ছে সে। আমি দেখতে পাচ্ছি মাটি ধুয়ে উঠছে রক্ত। এসে না পাকি, ঘিন গা ঘিন 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 করছে আমার। ওদিকে সেই কুয়াশা, ঘন কুয়াশা বিরাজ করছে তার ভেতরে, কেউ সেই বুড়ি পিচাশি। কাদের, দ্রুত সাড়া দাও, দ্রুত সাড়া দাও, আমি অপেক্ষা করছি কাদেরের জন্য। পাহারায় দাঁড়িয়ে আছে আমি হাতে শাবল নিয়ে, সেই লিক লিকে দেব কাদা মাটি নিজের গায়ে মাখছে। এদিকে আমার মনে পড়ছে এক এক করে গত কয়েকদিন আগের কথা, কেন এলাম আমি এই অভিশপ্ত জায়গায়, যেখানে কেবল দৈব মন্ত্র পাঠে এক কুৎসিত ধ্বনি প্রচারিত হচ্ছে, উল্টো কবরের বন্দি দেব আমার মুখোমুখি। সে খুব নেগেটিভ স্থান। জুম্মন উঠে ধাতস্থ হয়ে বসল, বৃষ্টি পড়ছে, টুক করে লাভ দিয়ে সে দাঁড়ানো কবরে আবার ঢুকে গেল। সেই দেবটা আবার ঢুকে গেল, তাকে আমি দেখতে পাচ্ছি, নিজেকে সে ঘুম পাড়াচ্ছে, লিকলিকে চামড়াহীন দেহ, শুধু মাংস দেখা যাচ্ছে। ডানে বায়ে মাথা একবার ঘুরে এমনভাবে মূর্তির মতো হয়ে গেল যেন কিছুই এখানে হয়নি। আর সেই কুয়াশা কেটে গেল, কিছু সময়ের বিরাম। এর মানে হলো পরিবেশ আমার অনুকূলে। শাবল নামিয়ে রাখলাম, মাটির দিকে চোখ গেল, লালচে রক্ত ভাবটা যেন ঝুয়ে যাচ্ছে, বৃষ্টি যেন না পাকি মুছে দিচ্ছে। আবার সেই দেব যেন সজীব হল, আমার পেছনে শব্দ হলো বড় ডেকচির উপর থেকে কিছু পড়ার। আমি পেছনে তাকালাম, একটা বড় ডেকচি রাখা, যার আকার অদ্ভুত, তার সামনে এক বিকট মূর্তি, দুই হাতের তালু এমনভাবে বাঁধা যেন একটা শিশু যেখানে সেখানে বসতে পারে। আমার পেছনে শব্দ হলো এবার কবরের দিকে, জুম্মন উঠে গেছে আগেই, হাত ঢুকিয়ে দিয়েছে সে কবরের ভেতর, বলছিল মূর্তিটা এখানেই থাকার কথা। আমি দেখছি সেই দেবের চামড়াহীন শরীরের ভেতর জুম্মন হাত জুমনের হাত যাচ্ছে। দেবের চেহারা এক নোংরা আবেদনময়ী ভাব, সে যেন যৌন সুখ অনুভব করছে। হাত ছড়াতে বললাম জুম্মনকে, কিন্তু ততক্ষণে ওর হাতে উঠে গেছে মূর্তি, টেনে হিঁচড়ে বের করে আনল এমন ভাবে যেন তাক হয়ে যাওয়া কফিনকে চিরে এনেছে। মূর্তিটা বাস্তবে তা এক হাতের চেয়ে বড়। কিছু কাপড় লেগে আছে, জুম্মন শুকে বলল, লাশের পিণ্ডান্না কাপড়, চল একেবারে এটাকে মুক্তি করে দি। আমার পেছনে আবার শব্দ হলো, আবার সেই পাতিল পড়ার শব্দ, কিন্তু এবার ধস্তাধস্তির শব্দ হচ্ছে, সাথে বাচ্চার কান্নার শব্দ। পেছনে পেছনে বিশাল আকারের মূর্তি, কিছু মানুষ, বাঙালি নয়, পাহাড়েরও নয়, অদ্ভুত পোশাক আর ফুলের মালা তাদের পরনে। একটা বাচ্চা বসে আছে সেই হাতের তালুতে মূর্তির, নিজের কোলে নিয়ে যেন বসে রয়েছে সেই দেব। হাড়ি কাঠ একটা সামনে, রক্তাক্ত বিভীষিকাময় হাড়ি কাঠ। সেই বাচ্চাকে নামিয়ে আনা হল, হাড়ি কাঠের উপর তাকে রাখা হল। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এক বুড়ি নারী। ধক ধক করে যেন জ্বলে উঠল হাড়ি কাঠ, কিন্তু আগুনে নয়, এক অদ্ভুত দৈব আভায়। বলি দেওয়া হল শিশুকে, তার মাথা যেয়ে পড়ল মূর্তির পায়ের কাছে, আর রক্ত পড়তে লাগলো ডেকচিতে। আমি শুনতে পাচ্ছি সেই শব্দ, শব্দ শুনতে পাচ্ছি নিজের কানে। সেই বুড়ি নারী মাথাটা তুলে নিয়ে রাখল সেই মূর্তির দুই হাতের তালুতে। নিঃশেষ নির্জীব হয়ে গেল শিশুটা। ওরা উদ্যম ভাবে মন্ত্র পড়ছে। ভয়? কিসের ভয়? ভয় নেই, সত্য সর্বদা সত্য, মিথ্যা সর্বদা মিথ্যা। আমার মুখ দিয়ে আমার ইচ্ছার বাইরে বেরিয়ে এলো এক আমি চিৎকার করছি, আমার হাত পা কাঁপছে রাগে, আমার হাত পা কাঁপছে কুফরের বিরুদ্ধে, আমার হাত পা কাঁপছে ধ্বংস করার জন্য। রক্ত উঠে গেছে আমার মাথায়। আমি শাবল নিজের হাতে নিয়ে সেই কবরে বাড়ি মারতে লাগলাম। আমার নজর তখন মূর্তি খুঁজে বেড়াচ্ছে। জুম্মন সেই মূর্তি মাটিতে ফেলে দিয়ে অন্য শাবল দিয়ে মারি মারতে শুরু করল। আমি জ্ঞানহীন পশুর মতো শাবল দিয়ে মূর্তিকে ভাঙার চেষ্টা করছি, জানি না ভাঙছে না কেন, কিন্তু মারছি শুধু। আমার হাত এক এক আঘাতের প্রকম্পয় উল্টো আঘাত পাচ্ছে, কিন্তু মূর্তি ভাঙছে না। আশপাশ থেকে চিৎকার, কান্না, শিয়াল আর পশুর ডাক ভেসে আসছে। কান ঝালাপালা হয়ে গেছে। আর বৃষ্টি, বৃষ্টি ধং শব্দ হলো। আমার হাত ব্যথা করছে প্রচন্ড। শব্দটা এলে এমন ভাবে মনে হচ্ছে মাটির নিচ থেকে কিছু বের হয়ে আসবে এমন। সেই পথ যেন খুঁজছে, কি যেন বেরিয়ে এলো কবরটা থেকে। এরপর আবার শব্দ এলো, কবরের ভিতরে সেই দেব। কেমন যেন মনে হচ্ছে আধমরা, কিন্তু তার চাহানি কেমন যেন ভিন্ন। ইন্টিমিডিয়েশন, এক আগ্রাসন এগিয়ে আসবে মনে হলো। বকবক করে বেরিয়ে আসতে শুরু করল রক্তের মতো এক ধরনের লাল কিন্তু মারাত্মক গন্ধযুক্ত পানি, যেন একটা পাইপলাইন ফেটে পানি বের হচ্ছে উচ্চ গতিতে। বকবকে পানিগুলো পড়তে লাগল, কুপির আলোতে সেই লাল পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। কে জানে আমার পা টান দিল, আমি পড়ে গেলাম মুখ থুবড়ে। এমন জায়গায় পড়লাম যেখানে মূর্তির পাদদেশে আমার মাথা বরাবর। জুম্মন আমাকে টেনে তুলল, সে বারবার বলছিল, চলে এটাকে কবরে দেই, আবার কবরে দেই, শয়তানটা কবর দেই। কিন্তু সেই সময় রিয়েলাইজেশন হলো আমার এক অদ্ভুত ব্যাপার, পাথর কাটা যায় আবার ভাঙা যায়, তাহলে আমি পারছি না কেন? লোহার তো নয়, পাথরের, কারণ পানির ছিটা সুস্থে দেখেছিলাম আমি, লোহা এমন করে না। আর আমার হাতে সেই শক্তি নেই আর, কিন্তু মহাশক্তি ধরে একজন আছেন তো। জাহিদ ভাই তখন বললেন, হে পাথর, তুই আল্লাহর, তোকে ছেঁচে কেটে যেই আকার দিয়েছে সেই আকার আল্লাহ পছন্দ করেন, তুই ভেঙে গুঁড়ো হলেও তোর মালিক আল্লাহ, কিন্তু তোকে যেই আকার ধারণ করতে দেয়া হয়েছে আল্লাহ তা পছন্দ করেন না, আমি ভাঙবো তোকে এবার। এই কথা বলে জাহিদ ভাই আবার শাবল দিয়ে আঘাত করতে লাগলেন, সাথে জুম্মন আঘাত করতে লাগল। প্রথমে মাথার এক পাশ ভাঙল কয়েক আঘাতের পর, তখনই সারা জঙ্গল জুড়ে এক নারকীয় মাতমের শব্দ ভেসে আসছে। বকবক করে যেন বান ভাঙা পানি বেরিয়ে আসতে লাগল সেখান থেকে। জাহিদ ভাই তা দেখে আরো ক্ষিপ্রভাবে ভাঙতে লাগলেন। মাথাটা সম্পূর্ণ ভেঙে গেল, সাথে এক পাশে এব্রো ধেব্রো ভাব। মূর্তি ভেঙে যাওয়া মাত্রই জুম্মন পড়ে যায় নিচে, এবং সেই চামড়াহীন দেব কবর থেকে বেরিয়ে জুম্মনের পা ধরে হেচকা তাকে টেনে নিয়ে যায় কবরের ভেতর। আচমকে এমন ঘটনায় বুঝে উঠতে পারেননি জাহিদ ভাই কি করবেন, কিন্তু জুম্মন আটকা গিয়েছিল কবরের মুখে। জাহিদ ভাই সেখান থেকে তাকে টেনে বের করার চেষ্টা করতে লাগলেন। জাহিদ ভাইকে এক অদ্ভুত শক্তি ঘিরে ধরে মারাত্মকভাবে শ্বাস রোধ করতে শুরু করল, কিন্তু তবুও শেষ চেষ্টা করে যাচ্ছিলেন। তীব্র মনোবল ভর করে মারাত্মক কষ্ট করে জাহিদ ভাই টেনে বের করে আনেন জুম্মনকে। জাহিদ ভাই বুঝতে পারছিলেন দেব বা সেই শক্তি, সেই দৈব শক্তি পরাজিত হয়েছে। তারা ছিলেন বিধ্বস্ত, চলাফেরা সম্ভব ছিল না, কিন্তু বৃষ্টিতে আর ভিজে থাকায় ক্লান্তিতে চোখ বুঝে গেছে তাদের। জাহিদ ভাইয়ের আবছা হুশ ছিল, জুম্মন তাকে টেনে নিয়ে যাচ্ছে এইটুকুই, এরপরের কথা তার মনে নেই। বৃষ্টি কমার পর প্রায় অনেক রাতের দিকে তাকিয়ে তাদের খোঁজার জন্য জুম্মনের সেই পাহাড়ি লোক দুইজন সহ এসেছিল, কিন্তু রাতে আর সম্ভব ছিল না ফিরে যাওয়া। দিনের বেলা জাহিদ ভাইয়ের ঘুম ভাঙে, এরপর তারা ফিরে আসেন। অবশ্য জাহিদ ভাই হাঁটতে পারছিলেন না, তবে শেষবার ওই জায়গায় দাঁড়িয়ে চারপাশ তিনি দেখেছিলেন, ভালো করে দেখে নিয়েছিলেন একবার, আর ভেঙে পড়ে থাকা সেই মূর্তিকে দেখেছিলেন তিনি। বলেছিলেন তিনি, পাথরের সো কল্ড ভগবান আজ ভেঙে পড়ে আছে, আর আসল স্রষ্টা ওই উপরে। মিথ্যা বাতিল। ধন্যবাদ জাহিদ ভাইকে, জাহিদ ভাইয়ের মূল্যবান একটি সময় দিয়ে ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য বলতে জাহিদ ভাই নিজে লিখে দিয়েছেন আমাকে, আপনারা সবাই শুনছেন ভৌতিকতা। জাহিদ ভাইয়ের ঘটনা আপনারা মায়াতেও শুনতে পাবেন আগামীকাল, আজ ভৌতিকতায় আপনারা ঘটনা শুনবেন। এই ঈদ স্পেশাল এপিসোডটা শুধুমাত্র আপনাদের জন্য যা শুরু, এবং আপনারা জেনে যাবেন কবে কবে আমাদের এপিসোড আসবে ভৌতিকতায়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবার জন্য। আপনাদেরকে সবার সময় একটা রিকোয়েস্ট করি, ঘটনা যখন শুনবেন, জাহিদ ভাইয়ের ঘটনা আপনারা কেউ স্কিপ করে শুনবেন না, তাহলে ঘটনার মানে বা মর্ম মাঝখান দিয়ে কিছুই বুঝতে পারবেন না, নেক্সট এপিসোডে কি আসবে সেটা কানেক্ট করতে পারবেন না। এর থেকে বলো না রিস্ক নিয়ে ঘটনাটা সম্পূর্ণভাবে শুনুন। আজকের এই ঈদের দিনে আপনাদের সবার সামনের দিনগুলো এই ঈদের দিনের মতো কাটুক, এই প্রত্যাশা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।